exclusively on FusionBD.com.
Royal Tiger Twig presents Jaha Bolibo Shotto Bolibo. Recharge yourself. শুনছেন এবিসি রেডিও এফএম 89.2, আর প্রত্যেক রবিবার রাতের মতন আজকে রাতেও ঠিক 11টার খবরের পরপর শুরু হয়ে গেল রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। সাথে আমি রেহান রাসুল আছি এবং থাকবো আপনাদের সাথে একদম রাত একটা পর্যন্ত। আর এই একটা পর্যন্ত আমরা কি নিয়ে কথা বলবো সেটা একদম শুরুতেই বলে দিতে চাই। এখন আসলে কি বলবো যে আমাদের একটা নিয়ম হয়ে গেছে প্রতিনিয়ত নিয়ম ভাঙার একটা চেষ্টা করা। আসলেই তাই, মানে এমন ভাবে আমরা নিয়ম ভাঙি যেন নিয়ম ভাঙাটাই একটা নিয়ম। মনে করুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে আপনি যেই দিক থেকে যাচ্ছেন গাড়ি তার উল্টো দিক থেকে আসছে, কোনো এক কারণে আপনি ফুটপাথে নেই, এটা আপনি প্রথম নিয়মটা ভেঙে ফেলেছেন। তারপরেও সেই ফুটপাথ দিয়ে যখন আপনি হাঁটছেন তখনও দেখবেন যে কিছু মানুষ সেই ফুটপাথের যেই দিকটা থেকে যেই দিকে যাওয়ার কথা তার উল্টো দিক দিয়ে আসছে, শুধুমাত্র আরেকটু তাড়াতাড়ি আসার জন্য হাজার হাজার মানুষকে বিব্রত করছে। এ ধরনের হাজার কোটি অবস্থান আপনারা পাবেন রাস্তাঘাটে, যেখানে সেখানে কারো দিকে তাকিয়ে না তাকিয়ে ইচ্ছা মতন থুতু ফেলে দেওয়া, গাড়ি থেকে সুন্দর করে বোতলটা বাইরে ফেলে দেওয়া রাস্তার যে কোনো একখানে, ইত্যাদি, এরকম আরো অনেক কিছু, অনেক অনেক থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস অফ রুল আমরা ভাঙি। ইভেন সেটা নিয়ে আমাদেরকে তর্ক বিতর্কের মধ্যেও পড়ে যেতে হয়। আমার মনে আছে একবার শিশু মেলায় অনেক অনেক আগে আমি আমার ভাগ্নেকে নিয়ে গিয়েছিলাম, তো আমি টিকিট কিনছি, তো একটা লোক হুড়মুড় করে আমার পেছন দিয়ে এসে টাকা দিয়ে দিচ্ছে, ভাই আমাকে দেন তো 10টা টিকিট আমাকে দেন তো। তখন আমি বললাম যে ভাইয়া লাইনে দাঁড়ান, তখন বলে কি লাইন লাইন আবার কিসের লাইন, এখানে আবার কিসের লাইন। তখন আমি বললাম যে ভাইয়া আমার লাইন না থাকলে আমি ভাঙা ফেলাবো, লাইন ছাড়াও আরো অনেক কিছু। তখন উনি ভদ্র হয়ে গেলেন। তো এই ধরনের ব্যাপারগুলো যখন আমাদের মধ্যে তৈরি হয় তখন কিন্তু আমাদের মধ্যে থেকে যে প্রতিবাদটা আসে সেটাও খুব একটা সভ্য হয় না। এটা বোঝানোর জন্য এই কথাটা বললাম যে যখন অসভ্যভাবে একটা কিছু চলতে থাকে তখন সেটার প্রতিবাদটাও সভ্যভাবে হয় না। দেখা যায় যে সবাই যখন ব্যস্ত কোনো না কোনো ভাবে সড়ক দুর্ঘটনা কমাতে, তখন প্রতিদিন কারণ বাজার দিয়ে যাওয়ার সময় প্রতিদিন আমি দেখি তার কাটার নিচে থেকে উপর থেকে বিভিন্নভাবে বিভিন্ন রকম মানুষ রাস্তা পার করছে। ওভারব্রিজ একদম আশেপাশেই আছে, ফুট ওভারব্রিজ, তারপরেও তারা সেটাই ব্যবহার করছে। রাস্তা খালি থাকলে গভীর রাতের বেলা রং সাইড দিয়ে প্রতিটা মোমেন্টে যাওয়া আসা চলছে, একটার পর একটা বাইক অলওয়েজ চলছে ফুটপাথের উপর থেকে, এখনো দেখতে পাই। বাধা দেওয়া হলেও সেই বাধাগুলো ভেঙে চুড়ে যাচ্ছে কিভাবে জানো। রাস্তাঘাটে প্রচুর ময়লা ফেলার জায়গা আছে, কিন্তু আমরা তারপরেও কেন যেন ময়লা ফেলার জায়গাগুলোকে আলাদা করি না, আমরা পুরো রাস্তাটাকেই ময়লা ফেলার জায়গা বলে দিই। ইভেন আপনি যদি খুব সুন্দর সুন্দর কিছু জায়গায় যান, আমি যদি আপনাকে এক্সাম্পল দিই, ফর এক্সাম্পল আপনি যদি রমনা পার্কে যান, তাহলে রমনা পার্কেও প্রতিটা বেঞ্চের আশেপাশে দেখবেন কি পরিমাণে বাদামের খোসার প্যাকেট পড়ে আছে। আপনি যদি সংসদ ভবনের সামনে যান, যেখানে কিছুটা জায়গায় বসতে দেওয়া হয়, ভেতরে এখন কেন আর বসতে দেওয়া হয় না, আগে কিন্তু ভেতরেও একটা অনুমতি ছিল যে ভেতরের মাঠে গিয়ে বসা থাকা, সেটা বসতে দেওয়া হয় না। তার একটা অনেক বড় কারণ হচ্ছে আমরা যোগ্যতা রাখি না সেই জায়গাটাকে পরিষ্কার রাখার। আপনি সেখানেও যদি যেয়ে দেখেন, যেখানে আড্ডা হচ্ছে সেটা টিএসসি হোক, সেটা শিক্ষিত মানুষদের টিএসসি হোক, সেটা ঢাকা ইউনিভার্সিটি এরিয়া হোক, সেটা সংসদ ভবনের সামনে হোক, সেটা ধানমন্ডি 8 নম্বর ব্রিজ হোক, যেখানেই বলুন না কেন, যেটা যেই জায়গায় হোক না কেন, ময়লা ময়লা আর ময়লা, বাদামের খোসা থেকে শুরু করে মানে আইসক্রিমের চুষে ফেলে দেওয়া অংশ, চুইংগাম, বিস্কিট, কি নেই সেখানে, আপনি সব কিছু খুব সুন্দরভাবে পাবেন। আর যদি কখনো কোনো লেক পরিষ্কার করতে দেখেন বা কোনো পুকুর পরিষ্কার করতে দেখেন, তাহলে আপনার মধ্যে সত্যিকারের একটা ভ্রম তৈরি হবে যে আসলে ডাস্টবিন বলে কি কিছু আছে, নাকি পৃথিবীতে ডাস্টবিন বলতেই ওয়াটার বডিগুলোকে বোঝানো হয়। তো এই ধরনের প্রতি মিনিটে মিনিটে আমরা যে নিয়মগুলো ভাঙছি, ইভেন একটা ট্রান্সপোর্টে ওঠার সময় একটা লোক হয়তো লাইনে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে, আমরা তাকে পাত্তা না দিয়ে উঠে যাচ্ছি। ইভেন বিফোর দ্য শো আই ওয়াজ টকিং উইথ আরজে শারমিন, তো শারমিন আমাকে বলছিল যে আমরা অনেক সময় দেখা যায় যে ট্রান্সপোর্টে ওঠার পরে বয়স্ক কোনো একটা মানুষকে দাঁড় করিয়ে রেখে নিজেরা দাঁড়িয়ে আছি, নিজেরা বসে আছি আরাম করে, পাত্তাই দিচ্ছি না। তো এই ধরনের হাজার হাজার আনঅফিসিয়াল নিয়ম আছে, যেই নিয়মগুলো আমরা অফিসিয়ালি সবসময় ভাঙি এবং ভাঙতে আমাদের ভালো লাগে। আমরা নিজেরাও কখন রং সাইড দিয়ে আসছি, এমন একটা এলাকায় ঢুকে যাচ্ছি যেখানে রিক্সা দিয়ে ঢোকা উচিত না, কিন্তু আমরা রিক্সা দিয়ে চলে যাচ্ছি, এরকম এরকম হাজার হাজার নিয়ম আমরা প্রতিনিয়ত ভাঙছি। তো আজকে আমি আপনাদের সাথে সেগুলো নিয়েই কথা বলবো যে আমাদের দেশের যে এই অবস্থা, এভাবে যে নিয়মগুলো ভাঙা হয় এগুলোর বিরুদ্ধে তো আসলে কতটুকু সোচ্চার হওয়া যায়, এগুলোর বিরুদ্ধে যদি আমরা অতিরিক্ত কঠোর হই, তাহলে কি বলা যাবে। ইভেন কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, সার্টেইন একটা মেয়ে, তাকে বলা হচ্ছে যে আপনি ফুটপাথ দিয়ে যান প্লিজ, তখন সে বলছে ফুটপাথ দিয়ে যাব নাকি রাস্তা দিয়ে যাব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, এবং সেটা মানে সে সত্যি নিজের মুখে বলছে। তখন আমি তার আশেপাশে থাকলে বলতাম তাহলে তো আমি আপনার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেবো কি দেবো না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তখন নিশ্চয়ই আপনি কোনো কমপ্লেইন করতে আসবেন না, তাই না? ব্যাপারগুলো এভাবেই দাঁড়াচ্ছে। সো এই ব্যাপারে যদি আপনার কোনো কিছু বলার থাকে আপনি চাইলে এক্ষুনি আমাকে কল করতে পারেন, নাম্বারগুলো আমি দিয়ে দিচ্ছি। আমাকে কল করার নাম্বারগুলো হচ্ছে 5501109, দ্যাট মিনস 5501190 অথবা 5501870। অলরেডি আই ক্যান সি কল আসছে আমার কাছে, আমি একটা রিসিভ করার চেষ্টা করি। হ্যালো হ্যালো
হ্যালো,
হ্যাঁ ভাই আপনার নামটা?
ভাই আমি ফারহান।
ফারহান, ফারহান ভাই আপনি কি অনেকদিন আগে একবার ফোন করেছিলেন আমাদের এই শোতে?
ভাই না, আমি কখনো কল করি নাই।
আচ্ছা, তাহলে আপনার সেম নাম ছিল, যাই হোক বলুন ভাই।
আচ্ছা ভাই, আমি আমার ইয়েস্টারডে একটা ঘটনা শেয়ার করতে চাই
প্লিজ।
আপনার আমি ধানমন্ডির এখান দিয়ে যাচ্ছিলাম,
জি,
তো অপোজিট থেকে একটা বাইক আসছিল, তো বাইকটা আসার পর আমার সামনে একজন বৃদ্ধা আন্টি বলে ওনাকে ধাক্কা দিল।
আচ্ছা,
তো ধাক্কাটা আসলে গুরুতর না হলেও তিনি যথেষ্ট ব্যথা পান। তো ব্যথা পাওয়ার পর উনি যখন খুবই নির্মম ভাবে প্রতিবাদ করেন তখন ওই বাইকার এমন ভাবে একটা তাপ ছিল সঙ্গে চলে গেল যে তিনি কিছু দেখলই না। তো এইভাবে যে আমাদের সমাজে বাইকাররা বা যারা বাইক চালায় তরুণ প্রজন্ম, তারা এত দায়িত্বজ্ঞানহীন ভাবে যে তাদের দৈনন্দিন কাজকর্মগুলো করে, এটা আসলে খুবই খারাপ লাগে দেখতে।
আসলেই ভাই এরকম ঘটনা প্রতিদিন আমরা দেখে আসি। তো ওই মুহূর্তে আপনি কি করেছিলেন, আপনি কি কোনো স্টেপ নিয়েছিলেন?
ওই ভাইয়াটা, আমি ভাইয়াই বলে সম্বোধন করি, সে এমন ভাবে বাইক নিয়ে চলে গেল যেন কিছুই হয়নি। তো আমাদের মধ্যে আরো যে 10-15 জন ছিল সবাই শুধু তাকে রলো, সে ঠিক হর্ন বাজাতে বাজাতে সে জায়গায় চলে গেল,
এবং সেটা নিশ্চয়ই সে উল্টো দিক দিয়ে আসছিল, তাই না?
অবশ্যই অবশ্যই, সার্টেনলি একটা ওভারব্রিজ ছিল, ওভারব্রিজটার পাশ দিয়ে সে একবারে মানে অনেক উচ্চ গতিতে এসে আটটা একেবারে পাশে দিয়ে গিয়ে মানে ধাক্কা হয়তো সেভাবে লাগেনি, বাট উনি অনেক বৃদ্ধা ছিলেন বলে উনি হয়তো ব্যথা পেয়েছেন,
অবশ্যই
ধাক্কা দিয়ে উনি চলে গেল।
এরকম একটা ঘটনায় আমার এক ফ্রেন্ডের বাবা মারা পর্যন্ত গেছেন, মানে সেদিন উনি ধাক্কা খেয়েছিলেন পরের দিন সকালে ওনার মৃত্যু হয়। যাই হোক ফারহান, আপনাকে অনেক ধন্যবাদ। এটা ধানমন্ডিতে ঘটেছে আপনার সাথে, তাই না?
এটা হলো আপনার ধানমন্ডি 27 নম্বরের ওইখানে, আপনার ধানমন্ডি বয়েজ স্কুলটা একটু সামনে।
জি জি জি, থ্যাংক ইউ সো মাচ। আমি এলাকার নামটা একটু ভালোভাবে জেনে নিলাম, কেন তো আমরা তো কিছু কিছু এলাকাকে শিক্ষিত এলাকা বলি, কিছু কিছু এলাকাকে অশিক্ষিত এলাকা বলি, তাই একটু দেখলাম যে শিক্ষিত মানসম্মত এলাকায়ও এই ধরনের লোকজন যাওয়া আসা করে।
এখানে অ্যাপ্রক্সিমেটলি আপনার চারদিকে ইউনিভার্সিটি স্কুল কলেজে ভরা, তাও সেরকম একটা জায়গার মধ্যে এভাবে বিশৃঙ্খল ভাবে আপনার রেকলেস ভাবে মানুষ কিভাবে বাইক চালায়, সেটা আসলে আমাদের
আমাদের নিজেদের পাবলিকদের, এখানে আর কারো দোষ আমি দেখছি না। থ্যাংক ইউ সো মাচ ফারহান ভাই। অলরাইট, সো দ্যাট ওয়াজ ফারহান উইথ আস, সে আমাদেরকে জানিয়ে দিল কিছুটা অবস্থান ধানমন্ডিতে, তাকে এই সিচুয়েশনটা ফেস করতে হয় ধানমন্ডি 27 নম্বরে, যেখানে একজন বাইকার ধাক্কা দিয়ে চলে গেছে এবং তার মধ্যে তাচ্ছিল্যের ভাব ছিল। সরি তো অনেক দূরের ব্যাপার, তাচ্ছিল্যের ভাব ছিল। চলুন শুনি আরো কি কি নিয়ম ভাঙার গল্প আজকে শোনা যায়। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম সালাম ভাই, আপনার নামটা?
জি ভাই, নাজমুল ইসলাম।
আচ্ছা নাজমুল ভাই, কোথা থেকে বলছেন?
জি আমি টঙ্গী গাজীপুর থেকে বলতেছি।
জি ভাই বলেন তো, আমাদের এই নিয়ম ভাঙার যে নিয়মটা সেটা আপনার কেমন লাগে বা এই ব্যাপারে কি বলতে চান?
জি ভাই, যে কিছুদিন আগে আমি স্কুলে যেতে ছিলাম, কলেজ গেটে, টঙ্গী কলেজ গেটে গিয়ে বাস থেকে নামছে, এখন বাস থেকে নামলাম অপোজিট থেকে, আমি যে রাস্তা আসতেছি এটা অপোজিট থেকে আরেকটা বাস আসছে যেটা অপোজিট রোডে চলার কথা, রাস্তা জ্যাম থেকে এই পাশের রাস্তা দিয়ে ঢুকাই দিছে, চলে আসে, অল্পর জন্য 1 ইঞ্চি গ্যাপে বাসটা আমার সামনে দিয়ে গেছে। অবশ্যই তো বুঝেনি, আমার পুরা শরীর একবারে ঠান্ডা হয়ে গেছে, পরে আশেপাশে রিক্সাওয়ালা অনেকে ছিল, বলে তুমি বাইতে আছো, এরকম অনেক কথা বলতে থাকে। পরে কোচিং ছিল, পরে যে বলে আজকে কোনো ওইদিকে যাওয়ার দরকার নাই, যারা ছিল এখানে কিছু রেস্ট নাও, পুরো শরীর আমার এখনো ওই অনুভূতিটা মনে হলে এখন আমার শরীর কাঁপে।
এবং বাসটা আসছিল সম্পূর্ণ উল্টো দিক থেকে, তাই তো?
হ্যাঁ, উল্টো দিক থেকে আসতেছে।
আচ্ছা, এখন কি আর করার আছে বলেন ভাই, আমরা যখন ফার্ম গেটের ফুটওভার ব্রিজ থেকে হাঁটি তখনও কিছু লোক উল্টো দিক থেকে এসে আমাদের ধাক্কা দিতে থাকে, এখন বাস ড্রাইভারও তেমন কেউই হবে।
হ্যাঁ, এই যে গতকালকে রাস্তা ক্রস করতেছে, ওই অপোজিটে একটা অটো রিক্সা, আমার সামনে একটা বাস ফুল স্পিড আসতেছে, আমি কিন্তু অটো রিক্সাটা না থাকলে সুন্দরভাবে রাস্তাটা ক্রস করে চলে আসতে পারি, অটো রিক্সার কারণে অটো রিক্সা গিয়ে থামাবো নাকি বাসকে থামাবো সিগন্যাল দিয়ে,
মাঝখানে কেন নামাচ্ছিল যেখান থেকে আরেক সাইড থেকে গাড়ি আসা যায়?
সিটিং সার্ভিস ওই যে উনি স্পিড ব্রেকার আছে ওইখানে নামাই দিচ্ছে, ওটা আরো স্পিড আসতেছে, অপোজিট চালাই দিচ্ছে, অন্য ওই আরো স্পিডে চালাই,
যেখানে স্পিড ব্রেকার সেখানেই। এই নামার ইচ্ছাটা কি আপনার ছিল, সেখানে নামার ইচ্ছাটা কি আপনার ছিল নাকি বাসওয়ালা চয়েস ছিল?
আমার ইচ্ছে ছিল, কেন আমার ওই,
আপনি কেন কোন বাস স্ট্যান্ডে না নেমে কোন একটা স্পিড ব্রেকারের জায়গায় নামতে চাচ্ছিলেন আমি জানতে পারি?
ওটাই বাস স্ট্যান্ড তো আমার ওই পাশে,
ওইটাই বাস স্ট্যান্ড। আচ্ছা, এবং বাস স্ট্যান্ডের অপোজিট থেকে আরেকটা বাস আসছে? আচ্ছা, অলরাইট, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো আমরা আরেকজনের সাথে কথা বললাম এবং তার সাথে কথা বলতে বলতে একটা জিনিস কিন্তু আমার হুট করে মাথায় আসলো, যে যখন আমরা বাসে চলাফেরা করি, আমিও প্রচুর পরিমাণে বাসে যাওয়া আসা করি, এবং যখনই বাসে যাওয়া আসা করি কিছু অভদ্র লোককে দেখি বাস স্ট্যান্ড অনেক দূরে, বা কিছু মহিলাকেও দেখি বাস স্ট্যান্ড অনেক দূরে, ভাই আমাকে এখানে নিয়ে যান, এখানে নামায় দিয়ে যান, ভাই আমাকে এই মোড়ে নামিয়ে দিতে হবে, বাসওয়ালাদেরকে অতিষ্ঠ করে রেখে দেয়। কেন, একটুখানি হেঁটে আসতে বা যেতে আপনাদের সমস্যা কি? একটা সার্টেন পয়েন্টে নামতে হয়তো, যে কোনোখানে আপনাকে নামিয়ে দেবে, এতটাই যদি আপনার ডিমান্ড থাকে, কম অন, হায়ার আ ট্যাক্সি, একটা ট্যাক্সি ভাড়া করে যান, একটা সিএনজি ভাড়া করে যান, যেখানে বলবেন সেখানে বামে থেকে যাবে, দরকার পড়লে আপনার বাসা থেকে উঠে নিয়ে আসবে, বাসায় এসে নামায় দিয়ে যাবে। কেন পাবলিক ট্রান্সপোর্টে উঠে পার্সোনাল হেল্প আপনারা চান? আপনারাও মহা অশিক্ষিত, এরকম কেউ জানি আমাদেরকে ফোন করবে না, বলবেও না যে ভাই আমি এই কাজটা করি, কারণ এতটা সাহস আপনাদের থাকলে তো হইতোই। আরো একটা কল আসছে আমার কাছে, এই কলটা নেব, তারপর আমরা বিরতিতে যাব। হ্যালো,
ওয়ালাইকুম
আসসালাম মাহির।
জি ভাইয়া।
হ্যাঁ, কেমন আছো ভাইয়া বলো? এই তো চলছে। নিয়ম ভাঙার বেলায় তোমার কি মনে হয়, নিয়ম কিরকম ভাঙো তুমি নিজে বা তোমার বাসার মানুষ বা আশেপাশের মানুষ?
জি ভাইয়া, অ্যাকচুয়ালি নিয়ম আমরা সবাই একটু কম বেশি ভাঙি, আমিও কিছু কিছু নিয়ম ভাঙি, এবং বিশেষ করে বাংলাদেশের, বিশেষ করে ঢাকার প্রত্যেকটা মানুষই কিন্তু নিয়ম ভাঙে।
যেমন খুব কমন কোন নিয়ম ভাঙা বলতে পারো, যেটা আমরা প্রায়ই ভাঙি নিয়ম সবাই ভাঙছি?
ভাইয়া দেখেন, ফুটপাথ দিয়ে চলার সময় কিন্তু মোবাইল ইউজ করাটা কিন্তু খুব বড় একটা ফ্যাক্ট।
অ্যাবসলিউটলি,
এখানের মধ্যে মানে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, বাট ওই সময় আমরা ফুটপাথ দিয়ে চলার সময় কিন্তু অনেকে ফেসবুক ইউজ করি অথবা মোবাইলে কথা বলি, যেটা একদমও ঠিক না, বাট অনেক মানুষই এটা করে, দেশটায় কিন্তু অনেক রকমের অ্যাক্সিডেন্ট হয়।
ধাক্কা ধাক্কি হচ্ছে সব সময়, মোবাইলের দিকে চোখ থাকলে পথ কিভাবে দেখবে?
এরপর হচ্ছে ফুট ওভারব্রিজ থাকলেও আমরা ফুট ওভারব্রিজ ইউজ করতেছি না, অ্যান্ড অনেক অনেক মানুষ, যেমন এই যে কিছু কিছু বৃদ্ধ লোকরা আছে যারা ফুট ওভারব্রিজ ইউজ করতে পারে না, তাদের জন্য সেটা আলাদা কথা, তাদের জন্য আন্ডারপাস করা উচিত, বিকজ তারা তো অতটুকু উঠতে
ওঠার ক্ষমতাটা হয়তো অতখানি নেই।
জি জি, তাদের অতটুকু নেই। অ্যান্ড এর মধ্যে আবার যে বাস ড্রাইভার, এরপর হচ্ছে বিভিন্ন রকম ড্রাইভার, আমি আজকে ফেসবুকে একটা পোস্ট দেখলাম, আমাদের যে গ্রামটা আছে, গ্রামের যে স্কুলটা আছে, স্কুলটা হাইওয়ের সাথে, তো হাইওয়ের উপরে একটা মেয়ে যাচ্ছিল আমাদের স্কুলের, অ্যান্ড তার উপর মানে তার গলার উপর বাস চাপা দিয়ে চলে গেছে,
অ্যান্ড
শি জাস্ট ডাইড, অ্যান্ড এই কারণে খুব বেশি খারাপ লাগছে আমাদের গ্রামের, যেহেতু এই কারণে
না, এখানে হচ্ছে একটা স্কুল বা কলেজের সামনে বাস চালানোর যে স্পিড বা একটা গাড়ি চালানোর বা যে কোনো ভেহিকল, সেটা বাইক হোক একটা রিক্সা হোক, সেটা চালানোর স্পিডেও যে মেইনটেনেন্স থাকতে হয়, এতটুকু শিক্ষা আমাদের ড্রাইভারদের নেই, এখানে তো কিছু বলার নেই ভাইয়া, কি আর করবো।
আমাদের যে ক্লিন আপের যে জিনিসটা আছে সেটা কিন্তু আমাদের নিজেদেরই করতে হবে, জানেন বলি আমাদের মানে পুরো ওয়ার্ল্ডের অনেক দেশে কিন্তু মাসে অথবা বছরে মানে একদম দেশের অথবা শহরে সবাই মিলে শহরটাকে সিটিটাকে ক্লিন করার চেষ্টা করে, জাস্ট লাইক আমি অনেক দেখছি, যেমন চায়নাতে বছরে সবাই মিলে একদম সিটিটাকে একদম ক্লিন করে ফেলবে, বাট আমাদের এখানে এমন কোন উদ্যোগ নেওয়া হয় না।
না, আমাদের এখানে উদ্যোগ আছে, তবে সেটা স্পন্সর হলে যদি অ্যাড অনেক জায়গায় দেখানো যায় কোম্পানির লাভ হয়, সেক্ষেত্রে অনেকে করে আর কি, নিজের উদ্যোগে কেউ করে না।
আমরা আসলে লাভটা চিন্তা করে এমনটা করি, দেখতে আমাদের কিছু হয় না, তো আমরা যদি এই লাভটা চিন্তা না করে যদি করি তাহলে হয়তো বা আমাদের, আর এটা যদি বাধ্যতামূলক যদি করে দেওয়া হয়, খুব স্ট্রিক্টলি যদি করে দেওয়া হয় দেন তাহলে আসতে পারে, যেমন যদি তুমি না আসো তাহলে তোমার এত টাকা করে জরিমানা দিতে হবে, একটা খুব মোটা অঙ্কের টাকা যদি জরিমানা দিই তাহলে হয়তো বা মানুষ, বিকজ
I don't think so. That is the way Mahir কারণ হচ্ছে যখন জরিমানা তুমি 50,000 টাকা দেবে তখন দেখবে কেউ না কেউ সেখানে হাজির হয়ে গেছে যে 5,000 টাকায় কাজ ছেড়ে দেয়, তারপরেও মানুষ ময়লা ফেলবেই, আমার তাই মনে হয় আর কি, যা কন্ডিশন দেখছি। ওয়েল, আর কিছু বলার আছে?
জি ভাই, আমার কালকে থেকে টেস্ট এক্সাম শুরু, তো ভাই আমার জন্য দোয়া করবেন।
পড়াশোনা করো, বেশি করে পড়াশোনা করো, কিচ্ছু লাগবে না। ওকে, আবার পরে কথা বলছি। অলরাইট, সো আমি এখন একটা বিরতিতে যাব, বিরতির পরে আবারও আসছি। আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2 এবং আমি ছোট্ট বিরতি নিয়ে ফেরত আসব। এখানে নিয়ম ভাঙবে না, এতটুকু একেবারে বলে দেওয়া যায়। দিস ইজ রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব। আই উইল বি ব্যাক, সো স্টে টিউনড।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
We're back again on Royal Tiger Drink Presents Jaha Bolibo Shottho Bolibo. You are listening to ABC Radio 89.2 FM and of course this is Rehan Rasool with you. Amar kache already duto call asche, ami ekta call neyar chesta kori. Hello.
Hello.
Ha, apnar namta?
Rifa.
Rifa. Ha, Rifa bolo, jodi niyom bhanga niye kichu bolar thake.
নিয়ম ভাঙা আমি সবার সর্বপ্রথম এটা বুঝতেই পারি না যে মানুষকে যেটা মানা করা হয় ওইটাই কেন ওনারা করেন।
আচ্ছা আচ্ছা, যেমন
বুঝতে পারে না, যেমন মনে করো আমি কোন পার্কে গেলাম বা কোথাও গেলাম, যেটা মানা করবে ওখানেই দাঁড়াবে, যেটা যেটা করতে মানা করবে ওইটা নিয়েই ঝগড়া করবে। আমি বুঝতে পারি না কেন
এটাই, এটাই তো আমাদের আজকের প্রশ্ন যে এই নিয়ম ভাঙার টেন্ডেন্সিটা কেন, আমরা কেন প্রতিনিয়ত নিয়ম ভাঙতে চাই।
দেখো আমি মনে করো কোনো পার্কে গেলাম আমার ফ্রেন্ডের সাথে অথবা আমার ফ্যামিলির সাথে, ওনারা একদম মানে একদম ইজিলি ওপেনলি সবকিছু ফেলে দিচ্ছে বা ময়লা ফেলে দিচ্ছে, আমি মানা করলে উল্টা বলে আমি নাকি বেশি দরদি দেখাচ্ছে।
আচ্ছা আচ্ছা আচ্ছা,
এটার সাথে কোনো আমি যুক্তিটা কোনোদিনও মেলাতে পারি না। যতটুকু কথা আসতেছে ট্রান্সপোর্টে, ট্রান্সপোর্টে তো প্রত্যেকটা দিন আমি সবসময় কিছু না কিছু তো ডেফিনেটলি নিয়ম
আমি এটাও বলেছি কিছু মানুষকে যে ভাই আপনারা কি মহিলা সিটে বসে আলাদা কোনো মজা পান ফিজিক্যালি নাকি, কেন ওই সিটের প্রতি আপনাদের এত আকর্ষণ, কিন্তু তারপরে লজ্জা হয়নি?
লজ্জা হয়নি, বরং আমি যখনই বাসে উঠি তখন দেখি যে কোন বৃদ্ধ মহিলা অনেক কষ্টে লাঠির সাহায্যে দাঁড়িয়ে আছে, তাবুও কিছু মানুষদের দয়া হয় না, কিছু তো হয় না, উঠেই না ওখান থেকে। আমি একদিন বলছিলাম যে আমাকে বসতে দিচ্ছেন না, বাদ দেন, অন্তত উনাকে তো বসতে দেন, একটু হলেও তো প্লেস রাখেন।
এটা অবশ্যই, এটা একটা সত্যি কথা বলেছো, এটা তো হচ্ছেই। আর এছাড়া আর কোনো কিছু, আমরা তো ট্রান্সপোর্ট নিয়ে অনেকদিন ধরেই পড়ে আছি, সেগুলো হয়তো এক সময় ঠিক হবে, কিন্তু এছাড়া আর অনেক যে নিয়মগুলোর কথা আমরা বললাম যে অনেক রকম অনেক নিয়ম আছে যেগুলো আমাদের ভদ্রতার মধ্যে যায়, যেমন একটা লাইন ব্রেক না করা, আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি ঠাস করে একজনের আগে গিয়ে আরেকটা জিনিস কিনে না নেওয়া, বা একজন একটা দোকানে বসে হয়তো একটা কাজ করছে সেখানে যে আরেকটা জিনিস চাইতে শুরু করা, এটা না দেখেই যে ওই দোকানদার এখন কি করছে, ব্লা ব্লা ব্লা, এই ধরনের অনেক যেগুলো আনঅফিশিয়াল নিয়ম যেটা আমাদের বোঝা উচিত আমরা কিন্তু নিজেদের সুবিধার্থে বুঝি না, এই ধরনের কোনো কিছু যদি বলার থাকে তোমার।
হ্যাঁ, আমি অনেকবার দেখছি যে যেমন আরেকটা জিনিস যেটা আমার খুবই বেশি বিরক্ত করে যে মানুষকে মানুষের সিচুয়েশন না বুঝেই খুব বেশি বিরক্ত করা। তারপর সাপোজ আমাদের কলেজে যদি আমি বলি তো আমাদের স্ট্রিক্টলি ফলো করা আছে যে আমাদের মোবাইল ইউজ করতে দিবে না।
আচ্ছা,
কলেজে বাট কিছু মেয়েরা মোবাইল তো আনে আনে বলে যে এটা তো আপনার নিজস্ব কলেজ না, টিচারদেরকে বলে যে এটা আপনার নিজস্ব কলেজ না, আপনারা নিয়ম বানাবেন।
বাবা, তাহলে এটা কাদের কলেজ?
না না, আমি এটাই বলতে চাচ্ছি যে এটা যদি উনাদের কলেজ না হয় আমরা ওখানে পড়তেছি, আমরা জাস্ট কয়েকটা দিনের মেহমান ওখানে, ওনারা এখানে কত বছর ধরে আছেন,
এতটুকু রেসপেক্ট নিজের ইনস্টিটিউশনের প্রতি থাকা উচিত, নিজের ভাবলেও তো এটা করা উচিত না, সো এই রেসপেক্টটাই কারণে।
আমি বুঝি না আসলে আমাদের কলেজে স্ট্রিক্টলি নিয়ম ফলো করা হয়,
শুধু তোমাদের কলেজে না প্রত্যেকটা কলেজে, আমি যদি তোমাদের কলেজের ক্যাম্পাস এখন চেক করি, অনেক ভালো ভালো কলেজের ক্যাম্পাস এখন চেক করি, সেখানে কোনো একটা ক্লাসরুম পরিষ্কার পাওয়া যাবে না, সেখানে কোথাও ক্লিনলিনেস পাওয়া যাবে না, ভদ্র ভদ্র ইউনিভার্সিটির ভদ্র ভদ্র ওয়াশরুমে একটাতেও গন্ধে যাওয়া যায় না, তার মানে কি
গন্ধে যাওয়া যায় না, আর ওয়ালগুলোতে কি থাকে তুমি ভালো করে।
এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, সো এগুলো যদি হয় শিক্ষাগত যোগ্যতা, শিক্ষিত জায়গায় অবস্থা,
আচ্ছা আমাকে একটু কথা বলো, বাদ দাও সব বাদ দাও, যেগুলা কম্বাইন কলেজ ওগুলাতে থাকে, গার্লস কলেজ যেগুলো থাকে ওগুলাতে তো খুব বেশি বাজে অবস্থা থাকে। ওগুলো আমি নিজে গার্লস কলেজে পড়ি তো খুবই বাজে অবস্থা থাকে। আমি নিজের চোখে মেয়েদেরকে দেখছি মার্কার নিয়ে নিয়ে কতগুলো লিখতে, আমি যখন মানা করি বলতে তোমার কি, আমরা আমাদের তো লিখবো, আমরা আমাদের স্মৃতি ফেলে যাব, এটাকে যদি স্মৃতি ফেলে রাখা যায় না
তাহলে রাখতে চায়,
কোনোদিনও বুঝতে পারি না যে আমরা যদি কলেজ ইনস্টিটিউশনে সিম্পল সিম্পল রুলস মানতে না পারি, লাইফে কোন রুলস মানতে পারবো
না? আমাদের পক্ষে মনে হয় রুলস মানা সম্ভব হবে না।
আসলে কি রুলস, আচ্ছা রুলস আর মেড ফর ব্রোকেন,
মানে এই এটাই একটা রুল হয়ে গেছে যে রুলস আর মেড টু বি ব্রোকেন।
আর আমি রুল ফলো করি বলে আমাকে নতুন একটা নাম দিয়েছে মিস রুল বুক।
ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, অ্যাট লিস্ট কোনো একটা বই তো তারা পড়ছে, সেটা রুল বুক হোক তারপরেও। থ্যাংক ইউ সো মাচ শিফা। রিফার সাথে কথা বলছিলাম, এখান থেকে আমরা আরো অনেকগুলো পয়েন্ট পেলাম, যেমন এই যে বাথরুমের ভিতরে গিয়ে যা ইচ্ছা তাই লেখালেখি, পাবলিক টয়লেটে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করা, যা ইচ্ছা তাই, যে শুরু থেকেই যেটা আসছিল বারবার যে রাস্তাঘাটে ফেলে রাখা। আমরা যদি বলি যে এটা অশিক্ষিত জেনারেশন করে, তাহলে আমার কথা হচ্ছে যে টিএসসির মতন এত জ্ঞানী এলাকায় কেন এত ময়লা থাকবে, কেন প্রতিটা চায়ের দোকানের পাশে এত ময়লা থাকবে, কেন এভাবে ছড়িয়ে ছিটিয়ে বাজে জিনিসগুলো দেখা যাবে, এভাবে আমরা মানে অশিক্ষিত আজকালকার এরকম শিক্ষিত এলাকাগুলো কেন থাকবে, তাহলে তো আর থাকার কথা না, তাই না? আমি যে বারবার টিএসসি বলছি, এতে টিএসসির প্রতি আলাদাভাবে রাগ করার কোনো কারণ নেই। যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটির ক্যাম্পাসে আপনি যান, সেই ক্যাম্পাসটা খুব বেশি পরিষ্কার যে হয় তা কিন্তু না, ময়লা কিন্তু আমরা নিজেরাও করি। এবং ইভেন আমাদের বাসায় অনেক মা আছে বাচ্চার ডায়পার জানলা থেকে ফেলে দেয়, কিংবা ময়লার বালতিতে ফেলে রাখে, সেটা ডিরেক্ট চলে যায়, সেটা আপনাদের আলাদা প্যাকিং করে দেওয়া উচিত। আপনি আপনারা বোঝেন আর না বোঝেন আপনাদেরকে বুঝতে হবে, কারণ প্রবলেমটা আমাদের সবার হয়, আপনার একার হয় না। অলরেডি আরো কল আসছে, আরেকটা কল নিচ্ছি, তারপরে বিরতিতে যাব। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম সালাম ভাই, আপনার নামটা?
আমার নাম ইলিয়াস হোসেন, চট্টগ্রাম থেকে বলছিলাম।
কোথা থেকে ভাই? চট্টগ্রাম থেকে?
জি
জি ভাই, বলেন ভাই। আপনার কি লাউড স্পিকারে দেওয়া নাকি কোনো কারণে, কথা একদম কেমন যেন আসছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, বলেন, অসুবিধা নেই।
মানে আমি বলতে চাচ্ছিলাম যে নিয়ম ভাঙ্গার যে কাহিনীটা, এই আমাদের যেহেতু আমরা এখানে চট্টগ্রামে আমরা স্কাউটিং করি, আমাদের স্কাউটের যে নিয়ম শৃঙ্খলাটা আছে সেটার ব্যাপারে কিছু বলতে চাচ্ছিলাম।
বলেন।
আমাদের স্কাউটের বিভিন্ন নিয়ম আছে, সেটা আমি মনে করি আমার সিনিয়র যারা আছে তাদেরকে, মানে বয়সের সিনিয়র আমি তাদের থেকে ইয়াতে, আমার পজিশনে সিনিয়র আমি,
আচ্ছা,
আমি যখন তাদেরকে অর্ডার দিই তারা সেটা মানতে বাধ্য। কিন্তু যেমন 26শে মার্চ অথবা 16 ডিসেম্বর অথবা 15 আগস্ট এরকম যখন আমরা সেটা আমি কুচকাওয়াজের জন্য যাই, কুচকাওয়াজের পর যখন আমাদের নাস্তা দেওয়া হয় তখন কিন্তু তারা আর নিয়ম মানে না, তখন এত মানা করা সত্ত্বেও তারা অনেক কিছু করে। তারপর সাংবাদিকদের ক্যামেরার সামনে গিয়ে নাচানাচি করে, আজেবাজে কথাবার্তা বলে, এইসব কি জন্য হয়, এটা কিভাবে করা যায় সেটাও আমার মাথায় আসছে না। এতক্ষণ এটা নিয়ে ভাবছিলাম আপনার কথাগুলো শুনে।
মানে এটা আপনি কখনো বের করার চেষ্টা করেছেন যে কেন এই নিয়মটা মানলে কি হয়? এটা তো আমাদেরই ভালো, তারপরেও তারা কেন আসলে মানতে চায় না, নিয়ম ভেঙে কি আনন্দটা পায়?
সেইটাই আমি অনেকবার এটা ভাবছি, অনেকবার কথা বলছি আমার স্যারদের সাথে, শিক্ষকদের সাথে, তারপর সিনিয়র যারা আমার পজিশনে আছে তাদের সাথে অনেকবার আলোচনা করা হয়েছে। আমাদের চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে আলোচনা পর্যন্ত আমি এই কথাগুলো তুলছি অনেকবার, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। মানে মানুষ তো বুঝেন, যার মনের ইচ্ছা সে সেইভাবে কাজ করে।
এক্স্যাক্টলি। আসলে এগুলো নিয়মগুলো আসলে অনেকটা আমাদের নিজেদের যে মানসিক অবস্থান সেটার উপরেও নির্ভর করে। অনেকে দেখবেন যে একটা সিনেমা হলে বা একটা মানে শান্তশিষ্ট জায়গায় ছোট্ট 3 মাসের বাচ্চা নিয়ে পৌঁছে গেছে, বাচ্চা কান্না করছে, চিৎকার করে সব এলাকা নষ্ট করে ফেলছে, অথচ সেই দিক থেকে তার কোনো খেয়াল নেই, সে তার বাচ্চা নিয়ে ঘুরতে চলে এসেছে। এই ধরনের এগুলো আসলে কমন সেন্সের অভাব, এই কমন সেন্সের অভাবটাই কিন্তু আমাদেরকে নিয়ম ভাঙতে বাধ্য করে। আসলে
মানুষের কমন সেন্সটা কিন্তু সবসময় কাছে রাখে না।
এক্স্যাক্টলি। আমার মনে হয় এই কারণেই কিছু কঠোর নিয়ম কানুন দরকার, যেটা বললে আবার বলা হবে যে আমাদের তো স্বাধীনতা চলে গেল, তখন আবার এই সমস্যা হয়ে যায়, বুঝছেন?
স্বাধীনতা আছে বলেই আমরা রাস্তায় এখন পর্যন্ত লগ্ন হয়ে আসতে পারি, এই আর কি।
না ভাইয়া, ওই স্বাধীনতা আমাদের নাই, ওই স্বাধীনতা আমাদের কখনোই নাই। কেউ যদি নগ্ন হয়ে হাঁটে সেটা তার মানসিকতার ব্যাপার, আপনি এখানে নগ্নতা কোথা থেকে নিয়ে আসলেন এটা আবার আমি বুঝলাম না।
সেটা আমি কিছুদিন আগে দেখছিলাম, এক মহিলা হেঁটে যাচ্ছে, হঠাৎ করে কয়েকজন পুরুষ কি জানি বললো, সে তার ওড়না ফেলে দিল, তারপরে তার
সেটা হয়তো মানসিক ভাবে সে বিকৃত, সেটা হয়তো সে মানসিক ভাবে বিকৃত ছিল। তো বিকৃত একজন মানুষের মানসিকতার কথা আপনি এখানে কেন তুলে ধরছেন আমি বুঝতে পারছি না ভাইয়া। এটা অন্য টপিক, আমরা অন্য কোন এক সময় কথা বলবো এটা নিয়ে। ওকে
আচ্ছা ঠিক আছে,
জি থ্যাংক ইউ। তো এই হচ্ছে ঘটনা, নানান দিক থেকেই ময়লার আবর্জনা চলে আসছে কোনো না কোনো খান থেকে, তাই না? আরো একটা কল আছে, এটা নিচ্ছি। হ্যালো,
হ্যালো,
হ্যাঁ ভাইয়া, নামটা?
আমার নাম মোহাম্মদ আল মাহমুদ।
আচ্ছা ভাইয়া, কোথা থেকে বলছেন?
আমি বলতেছি ময়মনসিং গফরগাঁও থেকে।
ময়মনসিং গফরগাঁও থেকে, জি ভাইয়া বলেন, নিয়ম ভাঙার ব্যাপারে আপনার যদি কিছু বলার থাকে।
আসলে ভাইয়া বিষয়টা হচ্ছে যে আমরা তো আসলে মানে এরকম ভাবে মানে অপরিষ্কার অপরিচ্ছন্নতা থাকি যেগুলো আসলে বলার বাহিরে। যেরকম আমি ঢাকায় পড়াশোনা করেছি সাইকিন ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজিতে, তখন আমি যখন মিরপুর একে যেতাম তখন একদিন একটা দৃশ্য আমার মনে আছে পরিষ্কার ভাবে। সেটা হচ্ছে যে ওই একজন আর্মি নিচে দাঁড়িয়ে আছে, লোককে ধরে আস্থা করে পিটাচ্ছে। তখন জিজ্ঞেস করলাম আরেক ফ্রেন্ডকে যে কি ব্যাপার, ওর এরকম ভাবে পিটাচ্ছে কেন? ও আবার নিজ দিয়ে যাচ্ছে বলে। কিছুদিন আগে আমি আমার একটা জায়গায় গিয়েছিলাম, তারপর আমার এমডি নিয়ে যখন আমি নিজ দিয়ে যাচ্ছি মানে ওভার ব্রিজের সামনে ওভার ব্রিজ আছে, তাকে বললাম যে স্যার চলেন আমরা ওভার ব্রিজ দিয়ে দেই। তা বলছি না না দিয়ে দেই, ওকে না স্যার বাস আসতেছে ট্রাক আসতেছে যাওয়াটা রিস্ক হবে, চলেন না দেখতে চলে যাই। বুড়ো মানুষ আমার এমডি, তারপরেও দেখলাম যে স্যার কেমন করে জানি দৌড় দিয়ে চলে গেল। আমি বললাম যে না আমি এবার যাবো না। উপর দিয়ে স্যারকে বললাম যে স্যার দেখেন আসলে জীবনের মূল্যটা স্যার সময় থেকে মানে অনেক বেশি, কিন্তু বিষয়টা হচ্ছে যে এখন আসছেন, এখন যদি একটা অ্যাক্সিডেন্ট হতো সরকারি ভাবে তো কোনো আপনি বিচার পাইতেন না, কারণ হচ্ছে যে এখানে ওভার ব্রিজ নিচে একটা মানুষ অ্যাক্সিডেন্ট করে কিভাবে। এই যে জিনিসগুলা, এই জিনিসগুলা আসলে সরকারি ভাবে কোনো পদক্ষেপ নাই,
সরকারি পদক্ষেপ নেই মানে ওভারব্রিজ কারা বানিয়েছে? এখন কি আপনাকে কোলে করে উঠা দিবে নাকি ওভারব্রিজে প্রত্যেকটা মোমেন্টে এসে এসে?
এই যে যারা নিজ দিয়ে যাচ্ছে তাদের সম্পর্কে কি?
হ্যাঁ তাদের সম্পর্কে কি? তাদের তো নিজস্ব মানসিকতা নষ্ট, সেটা আমরা অন্যের উপরে কেন দোষ চাপাবো?
ঠিক আছে,
যেমন আপনি কিন্তু আপনাকে কিন্তু জোর করেও নিয়ে যেতে পারেনি, আপনার স্যার, আপনার স্যার আপনাকে নিয়ে যেতে পারেনি।
ঠিক আছে, কিন্তু আমি দেখতেছি যে ম্যাক্সিমাম অভাব যে নিজে মানুষজন অ্যাভেলেবল পার হচ্ছে।
হ্যাঁ অ্যাভেলেবল পার হচ্ছে, অ্যাভেলেবল পার হচ্ছে।
এটা কেন যাচ্ছে, এটা কারা যাচ্ছে?
কারণ এদের প্রত্যেকজনের মানসিকতা নষ্ট। এরা হচ্ছে তারা যারা তাসকিন আহমেদের বাচ্চা হওয়ার পরে সেটা নিয়ে উল্টাপাল্টা কথা বলে, এরা হচ্ছে ওই জেনারেশন, এরা হচ্ছে ওই লোকগুলো।
তারপর আসলে কিছু কিছু মানুষ আছে এরা জাতিগত ভাবে মানে অপরিষ্কার, যেরকম আমি দেখছি যে জিন্সের প্যান্ট পরছে রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্তাব করতেছে, ও টিসু নেওয়ার খুব খবর নাই, পানি নেওয়ার খুব খবর নাই, ও যে এক ফোটা দুই ফোটা যে প্যান্টের মধ্যে পড়ে যাচ্ছে ও তো সারাদিনই নাপাক হচ্ছে।
ভাই আপনি একটু মানুষকে নিয়ে চিন্তা করা বাদ দেন, একটা মানুষ যে রাস্তার উপরে আমার দেশের উপরে পেশাব করতেছে আগে এটা দেখেন, ওর প্যান্টে কয় ফেটা পড়লো ওইটা দিয়ে আই কেয়ার, ডু আই কেয়ার? ও থাকুক পেশাবের মধ্যে, আমার কি, ও আমার দেশে পেশাব করার কে? এটা আমার বলা উচিত না তাকে গিয়ে যে ভাইয়া এই রাস্তাটা দিয়ে আমি হাঁটি, এই রাস্তাটা দিয়ে আমি হাঁটি, আপনার কত বড় সাহস আপনি এটাকে টয়লেট বানায় ফেলছেন?
আচ্ছা ঠিক আছে, এই কিছুদিন আগে বললো না একটা মেয়ে যে আমি ফুটপাথ দিয়ে যাবো না রাস্তা দিয়ে যাবো, সেটা এখন তো আমার পার্সোনাল ব্যাপার।
হ্যাঁ এটা বলছি, আমরা ফেসবুকে দেখছি এই ভিডিও।
এটা যদি আমি বলে বসি ভাই এভাবে এই কাজটা বলেন আপনি, সেও বলবো যে এটা আমার পার্সোনাল ব্যাপার, তখন আমি কি বলবো
এক্ষেত্রে? সেই ক্ষেত্রে আর কিছুই বলার নাই ভাইয়া, সেই ক্ষেত্রে আসলেই আর কিছু বলার নাই। তখন রাস্তায় যেভাবে ময়লা থাকলে আমরা পরিষ্কার করি, এই লোকগুলোকে ওইভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলতে হবে, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, আমরা ঝাড়ু দিয়ে পরিষ্কার করি ময়লা।
তবে আসলে কি মানে আমরা যদি যারা মানে শিক্ষিত পাবলিক আছি অথবা শিক্ষিত মানুষজন আছি তারা যদি নিজে থেকে মানে সবাই সচেতন হয়, আসলে এটা সবার দিক থেকে আমি মনে করি যে আমাদেরকে সুন্দর একটা বাংলাদেশ গড়া সম্ভব,
সবাই
মানতে পারবো। কিন্তু আসলে
একদম সত্যি কথা ভাইয়া, এটা আমাদেরকে হাত দিতে হবে। আমরা কথায় কথায় সবসময় সরকারের কথা বলি যে এই নিয়ম মানা হচ্ছে না, সেই নিয়ম মানা হচ্ছে না, কিন্তু আমার নিজের চোখে দেখা প্রত্যেকটা ট্রাফিক পুলিশ, প্রত্যেকটা সার্জন কি পরিমাণ চেষ্টা করেছে শুধুমাত্র গাড়ির লেন ঠিক করার জন্য, কিন্তু আজ পর্যন্ত ঢাকা শহরে গাড়ির লেন ঠিক রাখা যায়নি। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে আমরা যারা বাসে বসি পেছন থেকে, আমরা বাসওয়ালা যখন লেন ভাঙে তখন কিছু বলি না, আমরা যারা গাড়ি হাঁকাই তারা আমাদের ড্রাইভার লেন ভঙ্গ করলে আমরা কিছু বলি না, মূল কারণ কিন্তু এটা।
আসলে বিশেষ করে আমি জানি না, ঢাকা শহরে গেলে দেখা গেছে যে বাসের মধ্যে উঠলে মানে মহিলা সিটে আমাদের পুরুষ বসে আছে, তখন একটা মহিলা দাঁড়িয়ে আছে, ঠিক আছে আমরা দেখা দিচ্ছে না, তখন দেখা গেছে যে এক বন্ধু আরেক বন্ধু যে খোঁজা দিয়ে বলতেছে ভাই আপনি কি প্রতিবন্ধী, তখন ওই লোকটা দেখা গেছে লজ্জায় মুখের দিকে এরকম করে আর চোখে তাকাচ্ছে, আবার উঠতেছে না, ঠিকই মানুষ কিন্তু ঠিক দিতেছে
কিন্তু উঠতেছে না, মানে লজ্জা পাচ্ছে কিন্তু তাও উঠতেছে না,
উঠতেছে না, আবার বুঝেন তারপর তো এটা কি বলবেন?
তবে এই লজ্জাটা দেওয়া বন্ধ করবেন না, থ্যাংক ইউ আপনাকে এবং আপনার বন্ধুকে। অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ ফর কলিং। ওকে, এখন একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পরে আবারও ফেরত আসবো নিয়ম ভাঙার কিছু কথা শুনতে। আসলে কত হাজার নিয়ম যে আমরা প্রতিদিন ভাঙি সেটা মনে হয় আজকেও আপনারা কিছুটা টের পাবেন। এতক্ষণ যাদের নিয়ে কথা বললাম, যাদেরকে অশিক্ষিত বললাম, ইনডাইরেক্টলি গালাগালি করলাম যাদেরকে আমরা সবাই মিলে, তাদের মধ্যে হয়তো আপনিও একজন। গালি খেয়ে লজ্জা লাগছে? লজ্জার কিছু নেই, আপনিই সেটা।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
হ্যালো পিপল অ্যান্ড ওয়েলকাম ব্যাক ওয়ান মোর টাইম টু রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, শুনছেন এবিসি রেডিও এফএম 89.2, এবং আপনাকে ধন্যবাদ এখনো শুনতে থাকার জন্য। আজ আমরা কথা বলছিলাম নিয়ম ভাঙা নিয়ে, নানান রকম নিয়ম ভাঙার কথা বলছিলাম। কিউ ভাঙার যে কথাটা সেটাও আমি একবার বলেছি শুরুতে, যে লাইন ভাঙা, আমরা কেন লাইন ভাঙি? একটা জায়গায় যদি টানা লাইন দিয়ে দাঁড়ানো থাকে কেউ, তাহলে তো নিশ্চয়ই আমার বুঝতে হবে প্রত্যেকটা মানুষই যে যার মতন কষ্ট করে আগে আগে এসে ওই লাইনটাতে দাঁড়িয়েছে। সো আমার মানসিকতা কিভাবে হয় যে আমি লাইন ভেঙে একটু সামনে চলে যাই, একসাথে 15 জন মানুষকে ধোকা দিয়ে দিই? এই কাজটা শুধু এক জায়গায় দুই জায়গায় না, এটা ব্যাংক, হসপিটাল, যেখানে যেখানে লাইন ধরার প্রয়োজন সেখানে সেখানে এই জিনিসটা হচ্ছে, খুব বাজে ভাবে হচ্ছে। ইভেন আমরা যখন একটা ট্রান্সপোর্টে যাই, ফর এক্সাম্পল আমরা একটা লঞ্চের জন্য টিকিট কিনি বা একটা প্লেনের জন্য টিকিট কিনি, ইভেন আজকে এমন একটা ঘটনা শুনলাম যে কিছু মানুষ হয়তো 10 দিনের জন্য সিঙ্গাপুরে থেকে আসে, সেই সিঙ্গাপুরে সে তার সব রকম নিয়ম কানুন মেনটেন করে, ঠিক বাংলাদেশে এয়ারপোর্টে আসার সাথে সাথে সে লাইন ভেঙে সামনে এগিয়ে যেতে চাচ্ছে। এমন একটা ভাব যেন বাংলাদেশ রুল ভাঙলে আর কি অসুবিধা। আরেকটা কল আছে আমাদের সাথে, একটু দেওয়ার চেষ্টা করি। হ্যালো,
হ্যালো, আমি পায়েল বলছি।
হ্যাঁ পায়েল, কেমন আছেন?
জি ভালো, আপনি ভালো আছেন?
এই তো চলছে। এবার বলুন কি বলার আছে আপনার নিয়ম ভাঙা নিয়ে।
আমি নিয়ম ভাঙি, আমি সবগুলো নিয়ম মানার চেষ্টা করি, কিন্তু একটা নিয়ম আমি ভাঙি যেটা নিয়ে আমার অপরাধবোধ কাজ করে।
কোনটা?
যেটা হচ্ছে রং সাইড দিয়ে যাওয়া। ধরেন আমি রিক্সা নিয়ে একটা জায়গায় যাচ্ছি, ঠিক আছে, আমি যদি ইউটার্ন নিয়ে আসি সেক্ষেত্রে আমাকে হয়তো অনেকক্ষণ জ্যামে বসে থাকতে হবে, বা রিক্সাওয়ালা ঝামেলা করবে যে কেন আমি এতদূর ঘুরে আসবো, তাহলে আমাকে ভাড়া বাড়ায় দিতে হবে। এই ধরনের বিভিন্ন কিছু থেকে আমি মাঝে মাঝে কাজটা করি, অ্যাভয়েড করার চেষ্টা করি, কিন্তু করি আমি কাজটা।
আচ্ছা, এটা কি কোনোভাবেই ঘর থেকে একটু আগে বের হয়ে মেনটেন করা সম্ভব?
হ্যাঁ সম্ভব, কিন্তু আসলে যখন দেরি হয়ে যায় বা প্রয়োজন আমার,
সেটা তো আপনার পার্সোনাল প্রবলেম, আপনি পুরো সিস্টেমটা কেন নষ্ট করবেন সেটার জন্য? তারপরে বলুন।
তারপরে কিছু নেই, আমি জাস্ট স্বীকার করলাম, কারণ আমরা সবাই আসলে আমাদের অন্যদের কথা বলছি, আমার আমি স্বীকার করি।
থ্যাংক ইউ সো মাচ।
অনুষ্ঠান তো আমি চাচ্ছিলাম এটা স্বীকার করতে, বাট আমি আমি করতে চাচ্ছি সবাইকে, যারা যারা শুনছে প্লাস আপনাকে,
অবশ্যই আমরা সবাই এটা চেষ্টা করব। অনেক সময় আমরা প্রচন্ড জ্যামের কারণে এই ধরনের ডিসিশন নেই, এবং দেখা যায় যে আমাদের ওভারঅল লাইফের এই রিক্রিয়েশনাল টাইমটাই চলে যায় এই জ্যামে, যে কারণে এই ধরনের ডিসিশনগুলো আমরা নিয়ে ফেলি। কিন্তু তারপরেও আমরা যদি আসলে একদম গোড়া থেকে না বদলাই তাহলে কিছুই বদলাবে না পায়েল, রাইট? অলরাইট, থ্যাংক ইউ সো মাচ পায়েল, অনেক সাহস লাগে এগুলো স্বীকার করতে, অনেক ধন্যবাদ। ওকে, আই হ্যাভ অ্যানাদার কল, আমি সেটাতেও নিচ্ছি। হ্যালো, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন মেম্বার সাহেব?
আলহামদুলিল্লাহ।
আচ্ছা বলেন, এবার একটু বাংলায় কথা বলেন না, আমি এত আরবি বুঝি না, একটু বাংলায় বলেন না।
জি ভাই,
জি,
আসলে নিয়মটা যে আপনি যেটা বললেন, আমরা এখানে ইলিপ্ত হয়, ইলিপ্ত বুঝেন?
না বুঝলাম না ঠিক,
একটু ধরে।
জি,
চাউল দেওয়া হয় সরকারের থেকে, গম, আটা, চাউল।
আচ্ছা 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 আচ্ছা, রিলিফ দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ জি,
তো যখন আমরা লাইনে সিরিয়াল ধরে, তারপর আমরা কিন্তু গম, আটা, চাউল দিই, তার আগে কিন্তু দিই না।
আচ্ছা,
তো আসলে যারা পিছনে থাকে, মানে 10 জনের পিছনে, তারা কি করে, 10 জনের পিছন থেকে এসে সামনে আসার জন্য ইয়া করে। তো আমার নজরে পড়লে কি করি, ওই যে লোকটা আগে আসে ওদের একদম পিছনে ফেলাই।
আচ্ছা, মানে যে ভুলভাবে আগে আসে।
হ্যাঁ ভুলভাবে, মানে ওখান, মানে 10 জনের পরে উনি, এখন উনি চাচ্ছে কি 10 জনের আগে উনার লিফটে নিয়ে চলে যাবে।
আচ্ছা,
হ্যাঁ সবার আগে আসে, যারা পিছন থেকে কষ্ট করে আসে, হ্যাঁ সেটা সে বুঝে না। কি করে অনেক লোকে কি করে, উনি 10 জনের আগে এসে ওই লিফটে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে।
আচ্ছা আচ্ছা, তখন আপনারা তাকে একদম পেছনে পাঠিয়ে দেন।
যখন আমাদের চোখে পড়ে তখন কি করি, ওই চকিদার থাকে তাদেরকে হুকুম দেওয়া আছে যদি সামনে যদি কেউ আসার চেষ্টা করে, নিয়ম ভঙ্গ করে, তো ওনাকে কি করবে একদম সবার পিছনে দিয়ে দিবা।
ফ্যান্টাস্টিক,
ঠিক আছে,
সুপার।
তো তখন কি করে চকিদাররা কি করে, যদি দেখে তাহলে পিছনে দিয়ে দেয়। আর চকিদার করে বলা আছে যদি এই ধরনের কোনো কিছু না করো তাহলে কিন্তু তোমাদের সমস্যা হবে।
আচ্ছা,
সমস্যা কিরকম, তোমরা যে বেতনটা পাবা সেই বেতনের থেকে অর্ধেক বেতন গরিবদের দিয়ে দিব, আর অর্ধেক তোমরা পাবা।
আরেকটা
বিষয় গাড়ি ঘোড়ার ব্যাপারটা। হ্যাঁ, গাড়ি ঘোড়া আসলে কি ভাই, যে যারা নিয়ম ভঙ্গ করে গাড়ি চালায় তারা আসলে কিন্তু ভালোভাবে গাড়ি চালায় না।
অবশ্যই
অনেকজন আছে কি, সবার কথা বলি না, অনেকজন আছে কি মাতাল হয়ে গাড়ি চালায় ভাই, ট্রাফিক মেনে না, ট্রাফিককে কি করে উল্টা ট্রাফিকের গায়ের উপর দিয়ে গাড়ি উড়াই দিতে ধরে ভাই।
রেয়ার কেস এই জিনিসটা, হাইওয়েতে খুব ঘটে বলে শুনেছি এক সময়, এখনো এতটা ঘটে কিনা আমি জানি না।
এখনো ঘটে ভাই। যাই হোক, আর একটা বিষয় ময়লা আবর্জনার কথা।
জি জি জি,
আমরা যেখানে ময়লা ফালানোর জন্য স্থান,
মেম্বার সাহেব বুকে হাত দিয়ে বলেন, আপনার এলাকা পরিষ্কার না ময়লা?
পরিষ্কার ইনশাল্লাহ, আগে নোংরা ছিল। আমি
এসে চেক করতে গেলে ধরা খাবো না তো?
আপনি 100 বার আজকে, আপনি আজকে গাড়িতে ওঠেন, আমি গাড়ি ভাড়া বিকাশ করে দিব আপনাকে, ঠিক আছে?
গাড়ি ভাড়ার জন্য বলছি না রে ভাই, গাড়ি ভাড়ার জন্য না।
হ্যাঁ,
আপনার এলাকায় আমার আরো অনেক হাজার হাজার শ্রোতা আছে, আমি তাদেরকে জিজ্ঞেস করলে অরিজিনাল রিপোর্ট পেয়ে যাবো।
অবশ্যই
আমার যাইতে হবে না,
অবশ্যই জিজ্ঞেস করবেন। লালমনিরহাট, আজিতমারি থানা, জেলা লালমনি, পটবেশ হাজিগঞ্জ, ইউনিয়ন ভেলামারি, হ্যাঁ, সব ঠিকানা দিয়ে দিলাম।
এবার আমাকে বলেন, আপনি পরিষ্কার রাখলেন কিভাবে? আমরা তো রাখতে জানি না, আমরা তো অর্ডার দিলেও আমরা ময়লা যেখানে সেখানে ফেলি। প্রত্যেকটা বাসার পাশের গলিতে ময়লা ভর্তি থাকবেই, সেখানে পিএইচডি হোল্ডার থাকুক আর রিক্সাওয়ালা থাকুক।
আমি প্রত্যেকটা জায়গায় জায়গায় আইনের লোক লেগে দিছি, যেমন আমি তাদেরকে উল্টা বেতন দিই।
আচ্ছা,
ঠিক আছে, তাদেরকে বলা আছে।
বাহ, আপনি তো কর্মক্ষেত্র তৈরি করেছেন তাহলে।
অবশ্যই অবশ্যই, যারা গরিব তাদেরকে কোনো চাকরি নাই, কোনো চাকরি করতে পারে না, পড়াশোনা করতে পারে না, তাদেরকে এই সমস্ত কাজে লাগানো আছে।
ফ্যান্টাস্টিক, এটা সবসময় ভাবতাম, বুঝছেন, যে এই যে আমাদের দেশে, মানে ঢাকা শহরে, মানে আমি বাইরে নামা মাত্র অন্তত 5-7 হাজার মানুষ দেখি যাদের কোনো কাজ নেই, ঘোরাঘুরি করছে বিভিন্ন জায়গায়। এদেরকে যদি মানে ঘন্টায় ঘন্টায় একবার রাস্তা পরিষ্কার করতে হবে, 10 টাকা করেও দেওয়া হয়, তাহলেও মনে হয় মহা খুশি হয়ে কাজ করবে।
অবশ্যই,
8 ঘন্টায় 80 টাকা, কম কি 8 ঘন্টা করে যদি আমি শিফট ওয়াইজ কাজ করাই, 3 ঘন্টা মানে 3 বার 3টা মানুষকে সারাদিনে আমি কাজ দিতে পারছি, 80 টাকা করে সে পাচ্ছে।
অবশ্যই ভাই। আচ্ছা, আর একটা বিষয়।
জি,
আমি কিন্তু ঢাকায় আসছি গত পরশুদিন,
তাই নাকি? তাহলে দেখা করে যান একবার,
রেডিও আমারে একটা গল্পতে আসছিলাম।
আচ্ছা আচ্ছা, ভালো করেছেন, এখানে অন্য রেডিওর নাম নেওয়া যাবে না, আপনি যদি এই ব্যাপারে কিছু বলতে চান তাহলে বলতে পারেন।
সরি ভাই। যাই হোক, একটা অফিসে আসছিলাম কাজে, তো অফিসের কাজটা শেষ, এখন আমি আছি বসুন্ধরাতে।
আচ্ছা আচ্ছা, দেখা করে যাবেন একবার, কারণ বাজারে আমাদের অফিসে এসে একবার দেখা করে যাবেন ভাইয়া।
কারণ বাজার কোথায়?
ঠিকানাটা আপনাকে পরবর্তীতে দিয়ে দিব, এখন বর্তমানে ওপেন অন এয়ারে দিতে পারছি না। নিয়ম ভাঙার ব্যাপারে, আপনি কক্সবাজারে থাকেন না? আপনার কাছ থেকে একটু আগে আমি জেনে নি, আপনার বাসা থেকে সমুদ্র সৈকত কতটুকু দূরে?
আমার বাসার থেকে সমুদ্র সৈকত আপনার 10 মিনিটের পথ।
উফ ভাই, আপনার সাথে হিংসা লাগতেছে, সম্পূর্ণ অন্য কারণে, ওটা বাদ। মেইন ব্যাপারটা হচ্ছে যে আপনার কক্সবাজারে যারা বাইরে থেকে ঘুরতে আসে, ঢাকা শহর থেকে বা অন্য কোন শহর থেকে, তারা কতটুকু পরিষ্কার রাখে কক্সবাজারের সমুদ্র সৈকত?
ওটা একটু পরে বলতে, আগে আমার একটা নিজের ভুলের কথা বলি আপনাকে।
জি বলেন বলেন।
আমি যখন ঢাকাতে ছিলাম ধানমন্ডিতে,
হ্যাঁ,
তা আমি আমার একটা ফ্রেন্ড আপনার ওই যে শহীদ শিশু পার্ক আছে না?
জি 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 জি, হ্যাঁ হ্যাঁ,
সেখানে ঘুরতে 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 ঘোরা ফেরার পরে মাগরিবের নামাজ পড়লাম।
আচ্ছা,
নামাজ পড়ার পরে আমরা দুজন ওই যে হানিফ যাত্রা বাড়ি ফ্লাইওভার আছে না?
জি জি জি,
ফ্লাইওভার, ওইটা ফ্লাইওভার ও ফট করে পার হয়ে গেল। হ্যাঁ, পরে আমি যখন পার হতে গেলাম, আমি পার হতেই দেরি, হ্যাঁ, হঠাৎ এমন একটা গাড়ি দূরে চলে আসলো, আল্লাহ বিশ্বাস করবেন না, শুধুমাত্র আপনার আমার মনে হয় জিএনসি ব্যবধান এরকম হবে।
আচ্ছা,
হ্যাঁ, আল্লাহ আমাকে বাঁচিয়েছে। আমি যদি আমি তো দেখিও নাই গাড়ি, হঠাৎ গাড়ি একটা হঠাৎ করে আপনার ফ্লাইওভার দিয়ে চলে আসলো, আমি চালু করি নাই, কিন্তু আমি দেখছি যে গাড়ি নাই, আমি পার হয়ে যাবো। হ্যাঁ, ওই তো পার হয়ে গেছে আমার ফ্রেন্ডটা, আল্লাহ আমাকে মহা বিপত্তিতে আমাকে আল্লাহ আমাকে বাঁচাই
বাঁচাই দিল। তারপরে
আর একটা চট্টগ্রামের ঘটনা, এটা আপনার আগ্রাবাদ, এখানে ট্রেনের রাস্তা রেলগাড়ি যায়
না। আমরা ঘটনা শুনবো, কিন্তু ঘটনার পাশে আপনি একটু আগে যে ঘটনাটা বললেন ওটা কি হিসাবে বললেন, এখানে কোন নিয়মটা ভাঙা হয়েছিল?
ওটা আমার নিয়ম ভাঙা হয়েছিল যে ও আমাকে বলছিল যে তুমি যে যাত্রা বাড়ি ফ্লাইওভার থেকে পার হচ্ছ, সেখান থেকে কিন্তু পার হওয়ার সময় তোমাকে সাবধানে পার হতে হবে।
মানে ফ্লাইওভারে কি রাস্তা পার করার মতন ফুটপাথ তো নেই, তাই না?
ফুটপাথ নাই, কিন্তু ওটা ফ্লাইওভার আপনার ছিল যে এক ধরনের একটু উঁচা ছিল, তো আমরা ওই উপর দিয়ে আর একটা রাস্তার পাশে আছে এরকম, মানে এই ধরনের একটা রাস্তা হঠাৎ।
বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। বাট এটা কিন্তু আমাদের বুঝতে হবে ভাইয়া, আমি যে কারণে আপনাকে বলতে নিয়েছিলাম যে ফ্লাইওভার দিয়ে যখন আপনি যাবেন, যখন ওখান থেকে, ওটা কিন্তু গাড়ি যাওয়ারই পথ, ওখানে কিন্তু ফ্লাইওভার তো রাস্তা থেকে অনেক উঁচুতে, তাই না? সেখানে আপনি রাস্তা পার করে যে এক রাস্তা থেকে আরেক, এক এলাকা থেকে আরেক এলাকায় যাবেন তা তো সম্ভব না, সেটা আপনার ফ্লাইওভার থেকে নিচে নেমেই করতে হবে। সো ফ্লাইওভারে কোনো গাড়ি যদি আপনাকে হিট করে তাহলে কিন্তু আপনার কিছু বলার নেই, কারণ ফ্লাইওভারে গাড়ি থামার দায়িত্ব না, সেটা না যেতেই থাকবে, এটাই নিয়ম।
হ্যাঁ হ্যাঁ,
এটা ঠিক আছে, কারণ সেখানে মানুষের ভুল।
হ্যাঁ, আমি কক্সবাজারের কথা বলি।
জি, এবার বলেন।
কক্সবাজারে আপনার মনে করেন অনেক অনেকে অনেক দূর থেকে বেড়াতে আসে, যেমন বিদেশ থেকে যারা আসে।
জি জি,
একজন আপনার যে জাপানের, ওরা ফাইজারও নিয়ে আসলো আমাদের কক্সবাজার সিটিতে, এসে দেখে যে অনেক নোংরা।
জি
হ্যাঁ, এরা দেখে বললো যে কি এটা এরকম নোংরা, ওরা ইংলিশে কথা বলতেছে, ওদের যারা ওই যে আপনার শৌচাগার যারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে কক্সবাজারের, এখন তো আমাদের কক্সবাজারের পৌরসভার মেয়র হয়েছে,
হ্যাঁ
ও এখন নতুন হয়েছে, তো ভালো ভাবে আপনার নালা নর্দমা মজিবুর রহমান আর কি,
আচ্ছা আচ্ছা,
সব কিছু উনি এখন সব যত নালা আছে
আবার মানে পরিষ্কার করেছেন, আবার ওয়াও ফ্যান্টাস্টিক।
এখন এখন অলরেডি আপনার নালার কাজ শুরু হয়ে গেছে, আগে তো কক্সবাজার অনেক নোংরা ছিল।
আচ্ছা,
আপনারা ওই যে যখন সিরিজে যায়, মানুষ যখন সিরিজে ঘুরতে যায়, ওই যে কলার খোসা,
শুধু কলার খোসা বলছেন ভাইয়া, আমি আমি কক্সবাজারে সমুদ্রে নামতে গিয়ে আমি সমুদ্রের বিচে স্যানিটারি ন্যাপকিন থেকে শুরু করে কন্ডম সবকিছু পেয়েছি। ওখানে কি নেই, ওখানে কি ফেলা হয়নি,
ওটা একটা আপনার যে ওর যা ওই ধরনের আছে বলে ওগুলা নোংরামি করে আর কি। হ্যাঁ, তখন আমি একদিন আমি যে আর একটা জিনিস আপনাকে বলি,
যে
একটা ছোট ছোট বাচ্চাদের নিয়ে ঘুরতে আসলো, দেখি যে ওই ছোট বাচ্চাটাকে ছেড়ে দিত মা,
হ্যাঁ,
দেখি যে ও আর ও স্বামী নিয়ে ঘুরতেছে, হাওয়া হাওয়া হয়ে ঘুরতেছে। আমি দেখি যে বাচ্চাটা সে সাগরে আপনার একটা দেউ,
হ্যাঁ,
দেউয়ের কাছাকাছি হবে, অতটু চলে যাচ্ছে। তাই বললাম যে এই যে আপা, আপনি দেখেন আপনার ছেলেটা ওই যে আপনার সাগরের কাঁটাকা কথা, তার দেখলে দেখেন না এমন দূর দিয়ে ওই ছেলেটাকে নিয়ে আসছে,
অনিয়ম না? একটা মাকে আমি এখন বাচ্চাকে খেয়াল রাখার নিয়ম কিভাবে শেখাবো বলেন, এটা তো বেখেয়ালি আসলে বলা যায়
না। ওটা তো ও দেখতেছে, ওরা ওরা হাজবেন্ডকে নিয়ে ঘুরতে উঠে, কোনো খবর নাই
না, এটা তো আছেই। তার চেয়েও বড় ব্যাপার যেটা আছে সেটা হচ্ছে যে বাচ্চাকে বলা হয় তুমি সমুদ্রে বা পুকুরে বা ড্রেনে গিয়ে হিচ্ছু করে আসো বাবা, এরকম বাবা মাও বলে, ঠিক আছে, এভাবে বাবা মাও বলে।
আমাদের এখানে কক্সবাজারে আমাদের সাথে আমার একটা ওই যে ইজি বাইক আছে না, তোমরা ওই টমটম টমটম,
জি ভাই, এখানে কি অনিয়ম নিয়ে কিছু বলবেন? যদি না বলেন তাহলে আমি কথাটা শর্ট করি ভাইয়া।
আচ্ছা, এটা হচ্ছে অনিয়ম হচ্ছে, যারা মনে করেন অনেকে যে আমাদের এখানে তো ওভার ব্রিজ নাই কক্সবাজারে, সব তো আপনার বাইরে, অনেকে আছে রাস্তার একদম এই যে রাস্তার মাঝখানে একটু কাঁচা করে করে হেঁটে হেঁটে যায়,
এই যে
আমার একটা গাড়ি আসতেছে, গাড়িটা খুঁজে বোঝে না, যদি বলে আরো রাগ হয়ে
যায়। সেই ক্ষেত্রে ওভার ব্রিজ না থাকলে তো আসলে কিছু করার নেই, তাদেরকে আরো সাবধানে থাকতে হবে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, পরে আবার কথা হবে আপনার সাথে।
আমার একটা কথা ছিল ভাইয়া,
যে একটু তাড়াতাড়ি ভাই, আমাদের সময় নেই।
কুয়াশার অনুষ্ঠান তো আমার খুব ভালো লাগে।
থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অন্য সবের কথা এখানে না বলি, অনেক ধন্যবাদ আপনাকে, শুনবেন সব সময়।
অনেক ধন্যবাদ, সালাম আলাইকুম।
জি জি, ওকে, সো আমাদের এখন একটা বিরতি নেবার সময় চলে এসেছে, আমরা এখন একটা বিরতি নেব, বিরতির পরে রাত 12টার পরে আবারও কথা শুরু হবে আপনাদের সাথেই, তখন একটু চেষ্টা করব ফেসবুকে যাওয়ার, facebook.com/abcradio@mary9.2 এই পেজে যদি আপনি থাকেন তাহলে সেখানে আপনার শেয়ারগুলোও পড়া হবে, আপনার মতামতটা নিয়েও একটু কথা হবে। অনিয়ম তো অনেক রকম হয়, ভার্চুয়ালিও অনেক অনিয়ম হতে থাকে, যদি আপনি চান সেটা নিয়েও বলতে পারেন। আপাতত বিরতি নিচ্ছি, বিরতির পরে আবারও ফেরত আসবো, স্টে টিউনড উইথ 89.2 FM.
Royal Tiger Drink presents Jaha Bolibo Shotto Bolibo. Recharge yourself.
হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক ওয়ান মোর টাইম টু রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, আর আমি রেহান আছি আপনাদের সাথে, থাকবো ঠিক রাত একটা পর্যন্ত। আজকের নিয়ম হচ্ছে নিয়ম নিয়ে কথা বলা, নিয়ম ভাঙা নিয়ে কথা বলা, আজকে আমাদের এটা নিয়ে টপিক চলছে। আর অলরেডি আমার কাছে দুটো কল পেন্ডিং, আমি একটা নেওয়ার চেষ্টা করি। হ্যালো, হ্যালো,
হ্যালো,
হ্যাঁ, আপনার নামটা?
তানহা।
ও তানহা, কেমন আছেন?
ভালো আছি, আপনি ভালো আছেন?
এই তো চলছে। এবার বলুন, নিয়ম ভাঙা নিয়ে যদি আপনার কোনো ভাঙার কথা থাকে।
এখানে নিয়ম ভাঙার হচ্ছে যে নিয়ম তো আমরা সর্বত্রই ভাঙতেছি, আপনার যেখানে রাস্তায় যেখানে সেখানে যা কিছু আমাদের হাতের মধ্যে থাকে সবকিছুই আমরা যেখানে সেখানে ফেলে দিই, সেটা যে কোনো পলিথিন থেকে শুরু করে আপনার খাওয়া দাওয়ার সামগ্রী সবকিছু ফেলে দিই। তারপরে মহিলাদের বাসের মধ্যে আপনার যেখানে লেখা আছে যে মহিলাদের সিট, সেখানে পুরুষরা বসতেছে, আচ্ছা খালি ছিল বসতেছে, ঠিক আছে একটা মহিলা আসলে উঠে যাও, তা তো উঠবে না,
না না এটা ওনাদের উঠতে খুব কষ্ট হয়,
খুব কষ্ট হয়। তারপরে দেখা গেল একটু জায়গা আছে, সে তিন সিটের মধ্যে এক সিটে বসলো, এক জায়গায় বসলো, অন্য দুই জায়গা খালি আছে, সে যখন একটা ছেলে থাকে তখন আকসাত করে বসে, কিন্তু যখনই একটা মেয়ে আসে এমন ভাবে বসে যে পারে না তার উপরে উঠে যায়।
জি জি জি, এটা নিয়ে তো হাজারবার শুনেছি, হাজার এরকম ঘটনা শুনেছি, সাক্ষী হতে হয়নি কখনো, সাক্ষী হতে হলে হয়তো অন্যরকম ব্যাপার ঘটতো
সেটাই। তারপরে হচ্ছে আপনার ডক্টরদের যে সিরিয়াল থাকে, হ্যাঁ ওই সিরিয়াল অনুযায়ী তো যাওয়া উচিত। হ্যাঁ, আপনার যদি সিরিয়াস কোন রোগী থাকে,
এমার্জেন্সি রোগী অন্য ব্যাপার,
হ্যাঁ অন্য ব্যাপার, কিন্তু এই জায়গায় দেখা গেছে কিছু টাকা দিয়ে ওই যে সিরিয়াল লিখে তাকে টাকা দিয়ে সিরিয়াল ভঙ্গ করা হয়।
এটা কিন্তু একেবারে মানে পাবলিক প্রাইভেট সব রকম হসপিটালে এটা হচ্ছে,
প্রত্যেকটা আপনার সিট থেকে শুরু করে সব সর্ব জায়গায়
একদম।
তারপর ফুল ভলিউমে গান শোনা, আমরা এমন ভাবে গান শুনি যে অপর রুমে কে আছে বা অন্য বিল্ডিং এ কারা কি ঘুমাচ্ছে না কি করছে আমরা ওটা দেখি না।
ফ্যান্টাস্টিক একটা পয়েন্ট তুলে ধরেছেন। আমরা যদি রুমের ভেতরে নাও যাই, যেই সব গাড়িগুলো নানান রকম শব্দ করে ইচ্ছাকৃতভাবে দেখায় ঘুরে যে আমার গাড়ি আছে বিশাল সাউন্ড সিস্টেমে, তারা হাসপাতাল বলেন রেসিডেন্সিয়াল এরিয়া বলেন কোনো কিছুই মানে না, সব জায়গায় গাড়ি এভাবে সাউন্ড দিয়ে চালাচ্ছে।
তারপরে হচ্ছে আপনার ফুটপাতের দোকানের মধ্যে, যে ফুটপাতের মধ্যে যে জায়গাটা আমাদের জন্য রাখা, যে সাধারণ পাবলিকরা যাবে সেখানে দোকান দেয়, হকারদের জন্য কিন্তু আলাদা দোকান আছে প্রত্যেকটা সিটি কর্পোরেশন বলেন সর্ব জায়গায়, কিন্তু আলাদা হকারদের জন্য মার্কেট দেওয়া এটা সর্ব জেলায়, কিন্তু ওই ওনারা কি করে হকারদের যে দোকান দেওয়া হয়েছে সেটাতে অন্যদেরকে ভাড়া দিয়ে তারা ফুটপাতে এসে দোকান দেয়।
এতে
কি হয়, আমাদের চিন্তাই বাড়তেছে, ধাক্কা খায় একটা মেয়ে দেখলে আরেকটা মেয়ের উপরে তো ধাক্কা খায়, আবার মেয়েরাই মেয়েদের পাশ থেকে মোবাইল খুব সহজে, বোরখা পরা থাকলে তো চুরি করতে চিন্তা করতে সহজ হয়, নিয়ে যাচ্ছে আপনার যত অকারেন্স হচ্ছে ফুটপাথের মধ্যে শুধুমাত্র দোকানগুলি থাকাতে, কারণ কারো চোখে পড়তেছে না, সেখানে পুলিশ থাকুক যেই থাকুক এত লোকের ভিড়ে কিভাবে দেখবে,
সেটাই
দেখা তো সম্ভব না। তারপরে হচ্ছে যেটা আপনার কারেন্টের বিল দিতে গেলে দেখা গেছে মেয়েদের আলাদা একটা সিরিয়াল
থাকে,
হ্যাঁ আরেকটা হচ্ছে ছেলেদের, ওনারা কি করে যখন আমি যেমন কাল গত এই মাসে আপনার বিল দিতে গেছে, মেয়েরা দাঁড়িয়ে আছে বিল দিতে পারতেছে না, কেন ছেলেরা আসছে, তো ওনাদেরকে ভদ্রভাবে কয়েকবার বলা হলো যে আপনারা সরেন, আমাদেরকে যেতে দেন, আমাদের বিল দিতে দেন, ওনারা সরবে না। যখন আমি ওইখানে গিয়ে ধমক দিয়ে সরালাম দিয়ে, তখন সরানোর পর একজন বলতেছে সবারই তো কাজ আছে, হ্যাঁ ব্যস্ত তো সবাই, আমি ব্যস্ত ঠিক আছে আপনি সিরিয়াল মেয়েদের সিরিয়াল আসবেন কেন, যখন থাকে না সেটা আলাদা বিষয়। অপর পক্ষে যে বিল নিচ্ছে সে একজন মহিলা, সে বলতেছে এত চিল্লাচ্ছেন কেন, এটা কেমন নিয়ম?
না এখন কথা হচ্ছে যে মানে মহিলাদের জন্য কি আলাদা কর্মচারী নিয়োগ করা আছে লাইনে, নাকি দুজন একই কাজ করছে? আলাদা কর্মচারী নিয়োগ করা আছে,
কর্মচারী নিয়োগ করা থাকে সেখানে শুধু মহিলারাই দেয় একটা লাইনের মধ্যে, আর পুরুষদের জন্য আলাদা পুরুষ, সে শুধু পুরুষদের নেয়।
আচ্ছা, কিন্তু পুরুষরা মহিলা লাইনে ঢুকে যাচ্ছে,
হ্যাঁ পুরোটাই মহিলারা আলাদা দাঁড়ায় আছে ওনাদের সাথে পারতেছে
না, এটা খুবই সত্যি কথা। আমরা এটাও দেখি অনেক সময় যে অনেক বড় লাইনে অনেক মহিলা আবার সুবিধা নিচ্ছেও যে না ভাইয়া আমার একটু বাসায় কাজ আছে আমাকে একটু যেতে দেন, একজন একা মহিলা হয়তো অনেক সময় আমরা কনসিডারও করি যে না ঠিক আছে এটা হোক সেটা সমস্যা নেই, কিন্তু আমার কথা হচ্ছে যে এই জিনিসটা যদি নিয়ম ভাঙা পর্যায়ে চলে আসে, মানসিক একটা মিউচুয়াল ব্যাপার না থাকে, তাহলে কিন্তু জিনিসটা খুবই বাজে,
খুবই বাজে। তারপরে হচ্ছে যে আমরা যে ময়লাগুলি আমাদের বাসা থেকে ময়লাগুলি আমরা বিভিন্ন জায়গায় ফেলে দিই, এটা না ফেলে আপনার সিটি কর্পোরেশন একটা জায়গা রাখছে সেই জায়গায় ফেলি,
এবং
আরেকটা জিনিস হচ্ছে সিটি কর্পোরেশন ময়লাগুলি নিয়ে যায়, কখন নিয়ে যায়,
আমরা যখন অফিসে যাই, গম দিয়ে আমরা রাস্তা দিয়ে চলাচল করছি, বা যদি আপনার রিক্সা চলাচল বন্ধ থাকে কোন ইয়ে জ্যামে, তখন দেখা যায় আমাদের দম বন্ধ হয়ে আসে। এটা নিয়ে যাক 5টা বা 5:30 6টার দিকে নিলে হয়, 8টা 9টা 10টা বাজে নেয়, আমাদের চলাচলেও কষ্ট হয়, দেখা যায় জ্যাম হচ্ছে, এই কারণে দুর্গন্ধ ভরে যাচ্ছে।
এক্স্যাক্টলি, এই নিয়ম কানুন গুলো আমাদেরকে আরেকটু ভালোভাবে মেনে চলতে হবে। আর তারপরেও আমরা যদি ময়লা ফেলার ক্ষেত্রেও যদি আমরা একটু সভ্য হই, নিজেরা নিজেদের বাসায় আমরা যদি বালতির সাথে একটা পলিথিন ম্যানেজ করি এবং সেটা পলিথিনে বেঁধে যদি আমরা ময়লাটা ফেলে দিয়ে আসি, যে ময়লা ফেলছে সে অনেকগুলো ময়লার ব্যাগ ফেলছে, এক গাদা ময়লা রাস্তায় ফেলে রাখছে না, তাহলে কিন্তু এই দুর্গন্ধটা অনেক কমে। কিন্তু এতটুকু বাসায় বসে আমরা কয়জন করি?
এটা খুব কম করা হয়,
করাই হয় না। আমি আজকে বলেছি শোতে আগেও, যে বিফোর দ্য শো আই ওয়াজ টকিং উইথ মাই হেড অফ প্রোগ্রাম অ্যাবাউট দ্য টপিক, তখন সে আমাকে বলছিল যে আমরা যারা ময়লা ফেলি বাসা থেকে, তারা কাঁচের প্লেট গ্লাস ভাঙা যা ইচ্ছা তাই ময়লার মধ্যে আমরা ফেলে দিই, একদম ইনসিকিওর ভাবে। বাচ্চা কাচ্চা কিন্তু হঠাৎ করে সেখানে চলে যেতেই পারে, পায়ে লাগতেই পারে, নানান ধরনের প্রবলেম হতে পারে, বাট এটা নিয়ে আমরা চিন্তা করি না, কারণ ময়লাটা কোনোভাবে ঘর থেকে বের করতে পারলেই হলো, দেশ তো আর আমার না। তাদের তো কোনো কষ্ট হবে না, সো বাদ দেই, কি সমস্যা একটু ময়লা করতে, তাই না? এরকমই হয়ে গেছে ব্যাপারটা। থ্যাংক ইউ সো মাচ তানহা, এনিথিং এলস ইউ ওয়ান্ট টু সে? আমার মনে হয় লাইনটা কেটে গেছে, লাইনটা, ইটস ওকে, নো প্রবলেম, আরেকটা কল আছে সেটা নিয়ে নিচ্ছি। হ্যালো, ওয়ালাইকুম সালাম, আপনার নামটা? হাই, কেমন আছো?
আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন?
এই তো মোটামুটি ভালো। বলো, আজকে তোমার নিয়ম ভাঙা নিয়ে কি বলার আছে?
আমি আসলে একটা কথা শেয়ার করতে চাচ্ছিলাম।
হ্যাঁ
হ্যাঁ, আমি সবসময় করি, হচ্ছে আমি আগে যখন কোচিং এ পড়তাম ওখানে একটা বাংলা টিচার ছিল ফরহাদ স্যার, উনি আর কি আমাকে কথাটা বলছিল, উনি বলছিল যে আমরা যদি প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকি তাহলে হচ্ছে একদিন এইসব সমস্যার থেকে সমাধান পাওয়া সম্ভব, তাহলে সকলেই সচেতন হতে পারবে। তো স্যার আমাকে বলছিল যে আমরা যে ময়লা ফেলার ব্যাপারটা আর কি রাস্তাঘাটে যেখানে সেখানে, তো স্যার বলছিল যে আমরা যাতে মানে যেই খাবার টিফিন টাইমে যে খাবার গুলো খাই অথবা যেই ময়লা গুলো হয় ওগুলো আমরা যেখানে সেখানে না ফেলে ব্যাগে করে নিয়ে গিয়ে বাসায় ফেলি। তো স্যারের কাছ থেকে এই জিনিসটা শিক্ষার পর থেকে আমি জিনিসটা সবসময় ফলো করতাম।
মানে নিজেই একটা ব্যাগ ক্যারি করছেন? এটা
স্কুল ব্যাগটা, স্কুল ব্যাগটা পকেটে অথবা যেখানে আমার আমার কাছেই রাখতাম, তারপর বাসায় এসে ফেলে দিতাম। তো এই কাজটা করার কারণে আমার কোচিং এর অনেক সঙ্গে আর কি অনেক সময় এটা নিয়ে হাসাহাসি করতো, ইভেন ওরা টিফিন খেয়ে ওদের মানে ময়লাগুলো আমার ব্যাগে রাখতো। তো পাশাপাশি আমার খুব খারাপ লাগতো, কিন্তু আমি কখন এগুলো নিয়ে কোনো কিছু বলিনি আর ওদের সাথে রাগও দেখাইনি। পরে ব্যাপারটা এমন হয়েছে যে এখন আমি যদি নাও করতে চাই ওরা করে, ওরা এই জিনিসটা অনেক বেশি ইন্সপায়ার হয়েছে।
ভেরি ওয়েল ডান,
এখন আমার সব ফ্রেন্ডরা এই কাজটা করে, কুকিং এর ফ্রেন্ডরা,
আমাদের সাথে একটু আগে রিমি ছিল, সে আমাদেরকে যেটা বললো সেটা কিন্তু আমরা অনেকেই ফলো করতে পারি, তাই না? আমরা চাইলে সাথে ছোটখাটো একটা ব্যাগও ক্যারি করতে পারি এবং সেই ব্যাগে আমরা এই যে চিপস খেয়ে তারপরে প্যাকেটটা চুইংগাম খেয়ে তারপরে খোসাটা তারপরে হঠাৎ করে ঘাম মুছে টিস্যুটা, এই ধরনের ব্যাপারগুলো দিয়েই কিন্তু আমরা আমাদের ক্যাম্পাস বলি, কোচিং সেন্টার বলি, ক্লাসরুম বলি, স্কুল বলি, কলেজ বলি, সব প্রচন্ড ভাবে ময়লা করে রেখেছি। যেই ময়লাটা দেখলে বোঝা যায় যে আমরা আসলে স্কুলে বা কলেজে বা ভার্সিটিতে ঢুকে কতটুকু কি শিখছি সেটা সেই ময়লা দেখলে বোঝা যায়। ওই যে বললাম না যে হাজার হাজার কাপলকে দেখতে পাই সংসদ ভবনের সামনে একটু পরপর বসে আছে এবং তাদের আশেপাশে বাদামের খোসা আর প্যাকেট দেখে মনে হয় না প্রেম ভালোবাসা বলে কিছু আছে সেখানে, সেখানে শুধু ময়লা আর ময়লা আর ময়লা। আরো একটা কল আছে আমার সাথে। হ্যালো
ভাই, আসসালাম আলাইকুম, আমি আবারও দিলাম।
হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, তাড়াতাড়ি করে বলেন।
আমার ফোন এমনি কেটে যাবো, টাকা নাই।
আচ্ছা,
তো আমি দিছিলাম কলটা যে এর জন্য যে আমরা সিটি কর্পোরেশন থেকে কিন্তু গাড়ি দিই
প্রত্যেকটা
বাড়ি বাড়ি,
অবশ্যই।
তারা কি করে, টাকা বাঁচানোর জন্য অনেক বাড়িওয়ালারা ময়লাটা দেয় না, বুঝছেন?
আচ্ছা,
এর জন্য আমি একটা নির্দিষ্ট একটা জায়গা করে দিছি যে ওখানে সবাই ময়লা ফেলাবে, আমাদের গাড়ি এসে নিয়ে যাবে।
আচ্ছা আচ্ছা,
ঠিক আছে, আমাকে চিনছেন তো?
হ্যাঁ হ্যাঁ, চিনতে পারছি মেম্বার সাহেব।
আর রাস্তায় কিন্তু সরকারে কিন্তু অনেকটা ডাস্টবিন দিয়ে দিতে, যে রাস্তা হাঁটলে খাইলে ওটার ভিতরে ফেলানোর জন্য,
হ্যাঁ ভাইয়া, ঢাকা শহরে এরকম দেওয়া হয়েছিল আপনি জানেন?
এরকম আমাদের গ্রামেও দেওয়া হয়েছে,
দেওয়া হয়েছে না, ঢাকা শহরে এরকম দেওয়া হয়েছিল। এখন কয়েকটা খাম্বা ছাড়া কিছু নাই, ওগুলো খুলে নিয়ে গেছে, ওগুলো কেউ দেখে নেই।
জি জি, ওকে
ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ বস। ওকে, এরপরে আরো একটা কল আছে আমাদের সাথে। হ্যালো,
হ্যালো, আসসালাম আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভাইয়া, আপনার নামটা?
হ্যাঁ ভাইয়া, কেমন আছেন?
এই তো ভালো আছি ভাইয়া, আপনার নামটা?
জি, কথা বলছিলাম বোয়ানা থেকে।
আপনার নামটা বলুন ভাইয়া।
জি, কথা বলছি মোহাম্মদ আব্দুস সালাম শেখ, থানা বলমারি জেলা।
জি জি জি, বলেন। এত ডিটেলসে বলা লাগবে না, এবার বলেন আপনার কি বলার আছে।
জি, আসলে আমার বলা এটাই হচ্ছে যে আমরা যেখানে যাই থাকি না কেন, যেমন বাড়ির কথাই বলি, অনেক মায়েরা আছে দেখা যায় যে রান্না বাড়া করে যে তরি তরকারি যে খোসাগুলো, এগুলা মূলত যেখানে সেখানে ফেলে রাখে।
হ্যাঁ,
রাখে না?
অবশ্যই রাখে।
তা আসলে আমরা যদি ওই ওই যে ময়লাটা, ওই ময়লাটা যদি আমরা কোনো জায়গায় কিছু গর্ত করে ওখানে যদি রেখে দিই, তাহলে কিন্তু আমাদের ময়লাটা মাটির সঙ্গে মিক্সড হয়ে যাবে।
এক্স্যাক্টলি,
ওই দেখা যাচ্ছে যে মুরগি কুরু হাঁস মুরগিতে এগুলো ছাড়িয়ে ফেলে দেয়, কেবল বাচ্চা কাচ্চারা দেখা যাচ্ছে ওগুলো নিয়ে গালে দিল, তাদের হয়তো একটা
ছড়িয়ে দিল যেভাবে।
জি, তা যারাই যাক থাকুক না কেন, আমি আমি সকলকে বলবো যেন নির্ধারিত কোন স্থানে ফেলায়, কিংবা যে খোসাগুলো আছে পেঁয়াজের খোসা মরিচের খোসা, এই খোসাগুলো যদি আমরা একখানে রাখি, তাহলে কিন্তু ওটা কিন্তু মাটির সঙ্গে মিক্সড হয়ে যায়। আর একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা যারা গাড়িতে বসি না কেন, অনেকেই দেখে যে কুসর নিয়ে গাড়ির মধ্যে বসে বসে খাওয়া দাওয়া করি, খেয়ে কিন্তু ওই ময়লাটা আমরা অনেকে জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দেই।
রাইট,
জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দেয়,
অহরহ দৃশ্য, প্রতিদিনের দৃশ্য।
জি, জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দেয়। আসলে ছুঁড়ে ফেলাটা হচ্ছে দেখা যাচ্ছে রাস্তার রোড দিয়ে অনেকেই চলাফেরা করতে, হয়তো বাচ্চা চলাফেরা করছে, ওই খোসাটা যদি তার যদি গায়ে লাগে তাহলে তো
তার গায়ে লাগা তো অনেক পরের প্রশ্ন। আমার কথা হচ্ছে যে গাড়ির ভেতরটা যদি পরিষ্কার হয়, তার মানে গাড়ির বাইরের বাকিটুকু কি পুরোটাই ডাস্টবিন যে কেউ একজন ফেলে দেবে গাড়ি থেকে?
আর আমরা আমরা যারা যে দেখা যায় অনেক সময় বাদাম খাই, গাড়ির মধ্যে বসে বাদাম খাচ্ছি, কিন্তু বাদামের খোসাটা নিচেই পড়তেছে, নিচে পড়ার পরে দেখা যায় একটা মুরব্বী মানুষ, বৃদ্ধ একটা মহিলা গাড়ির মধ্যে উঠলো, পুরুষ হোক আর মহিলা হোক না কেন, দেখা যায় খোসার পরে অনেকেই কিন্তু একটা দুর্ঘটনার শিকার হয়।
দুর্ঘটনা তো হতেই পারে, তাছাড়া সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যারা এই কাজটা করে তারা আবার নিজেদের জামা কাপড় থেকে ঝেড়ে ঝেড়ে সব ফেলে দেয়, একেবারেই ময়লা পছন্দ করেন না ওনারা, কিন্তু সব বাসের ফ্লোরে বা টেম্পোর ফ্লোরে বা ফুটপাতের ওপরে বা যেখানে ইচ্ছা সেখানে, ক্লাসরুমে, মাঠে, কোথাও ফেলতেই তাদের দ্বিধাবোধ হয় না, শুধু গায়ে ময়লা না লাগলেই হলো। বুঝেছেন ব্যাপারটা ভাই? এটাই হচ্ছে আমাদের অবস্থা।
এটাই আর আর সব বিষয়ের উদ্দেশ্যে একটা কথা বলি, আমরা যারা গাড়ি ঘোড়ায় চলি না কেন, আমরা ট্রাফিক মানব, অবশ্যই মানব, আর গাড়িতে বসে যারা অনেকে একটা ইয়ে আসছে, মানে খারাপ অভ্যেস আসছে, অভ্যেসটা হচ্ছে যে থুতু ফেলা, গাড়ির মধ্যে জানালা খুলে থুতু ফেলে,
থুতু ফেলে দিচ্ছে। এক্স্যাক্টলি, খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন।
এই থুতু ফেলাটা কিন্তু একটা বাদ অভ্যেস, একদম বাজে অভ্যেস। আবার আছে অনেক সময় দেখা যায় যে আমরা বাড়ির পাশেই আছি, একটু দূরে হয়তো বাথরুম থাকছে, বাথরুম থেকে গেছে, কিন্তু আমাদের যে টয়লেটটা, টয়লেটটা আমরা যাবো না, কিন্তু অভ্যেসটা আছে কি যে খোলামেলা বাথরুম করা।
এক্স্যাক্টলি, হ্যাঁ,
এইগুলো কিন্তু অনেকেই করে থাকে, খোলামেলা বাথরুম করলে হয় দেখা
যায় প্রচুর প্রচুর।
আসলে এখানে আমাদের এখানেও আছে ভাইয়া, কি বলবো, সব করে, কিন্তু এখন স্যানিটারি ল্যাকটিন হয়ে গেছে, অনেকেই সরকার থেকে আমাদের ল্যাকিন দেওয়া হচ্ছে, আমি একজন পেশা রাজমিস্ত্রি, আমি কিন্তু এই ধরনের কাজগুলো নির্মাণ করে বেড়াই। আর পরিষ্কার পরিচ্ছন্নতা মূলত বলতেই পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, আমরা সবাই বলে থাকি। আর আর কি বলবো ভাইয়া,
আর কিছু বলার নেই এরপরে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া।
হ্যাঁ ভাইয়া, হ্যালো।
জি,
একটু কিছু কথা বলি।
হ্যাঁ হ্যাঁ বলেন।
আজকে টপিকটা অনেক সুন্দর, সুন্দর বলতে হচ্ছে আমরা একটা কিছু বলি, আমি আমরা দোকানে চা খাই না,
জি জি জি,
রংটা হোক আর দুধ চা খাই না কেন, আমরা চা খেয়ে দেখা যাচ্ছে চা হোক পানি হোক, প্রথম আমরা যদি গ্লাসকে যদি ভালো করে ধুয়ে খেয়ে খাই, তাহলে কিন্তু আমাদের ওই যে অন্য খাইলো, আমি খাইলাম, আরেকজন খাইলো, আমরা অনেকে ধোয় না,
না দিয়েই কিন্তু
এক্স্যাক্টলি এটা হচ্ছে হাইজেনিক ইস্যু ভাইয়া, এটা হাইজেনিক ইস্যু, এটা নিয়ে আমরা পরে অন্য কোন এক পর্বে কথা বলবো অবশ্যই।
ঠিক আছে,
থ্যাংক ইউ ভাইয়া, ধন্যবাদ। উনি অনেকগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কথা বললেন। এই চায়ের দোকানে যদি আসি, আমাদের একটা ঐতিহ্যের মতন ঢাকা শহরে বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা এখানে সেখানে চায়ের দোকান দেখতে পাই, কিন্তু ওই চায়ের দোকানের আশেপাশেই একটা ময়লা ফেলার কোন রকম স্থান থাকে না। সেখানেও চায়ের দোকানের চারিপাশে প্রচন্ড বাজেভাবে সিগারেটের খোসা থেকে শুরু করে সবকিছু মানুষ ফেলতে বাধ্য হয় বা ফেলে, কারণ সেটাকে আলাদাভাবে ফেলে রাখার বা ময়লা ফেলার কোন ব্যবস্থা দোকানদাররা করে না। এটা কি অনেক বেশি ব্যয়বহুল কোনো কাজ? নিশ্চয়ই না, কোনোভাবেই সেটা ব্যয়বহুল কোনো কাজ না, কিন্তু তারপরেও এই কাজটা আমরা করছি এবং এই কাজটা আমরা পাবলিককে আমরা সাপোর্ট দিচ্ছি না। পাবলিকও কাউকে বলছে না যে আমার ফেলার জায়গা কোথায়। ইট ডাজেন্ট ম্যাটার, রাস্তাঘাটে সেদ্ধ ডিম বিক্রি হচ্ছে এবং সেই ডিমের দোকানের আশেপাশে মানে অভাব নেই, ডিমের খোসার কোনো অভাব নেই। তো আমি একবার একজনকে জিজ্ঞেস করেছিলাম, ভাই ডিমের খোসাটা ফেলার কোনো জায়গা আছে কি? তখন বলে এখানে ফেলা দেন, সমস্যা নাই কা। ব্যাস আমিও ভাবলাম সমস্যা নাই, কি আর করা। তখন আমি অনেক দূর হাঁটতে হাঁটতে যখন কোনো ময়লা ফেলার জায়গা পেলাম না, তখন আমিও বোধ হয় আশেপাশে কোথাও ফেলে দিয়েছিলাম। যাই হোক, পরিস্থিতি শিকার, কিছু করার নেই। আরো একটা কল আছে আমাদের সাথে। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলেন, আপনার নামটা? হ্যাঁ বলো, কি অবস্থা?
আমি যেখান থেকে উঠি সেখান থেকে বেশি দূরে না, রিক্সায় রিক্সা নিয়ে আসা যায়, কিন্তু মাঝে মাঝে আর কি মানে আসি বাস মাঝে মাঝে। তো ওইখান থেকে 5 টাকা মানে ভাই গেলে 7 টাকা ভাড়া। তো ওইখানে রেলগেটেই নামায় দেয়। তো এখন রেলগেট পিছনে তো অনেকগুলো, যদি একটা বাস মানে স্লো করে তাহলে তো পিছনে অনেক রিক্সা অনেক গাড়ি, তো তাদেরকে স্লো করতে হয়, জ্যাম হয়ে যায়। তো আমি জাস্ট বললাম একবার কি যে আচ্ছা মামা, আপনি একটু রেলগেটটা পার করে তারপরে সাইড করেন, তাহলে আর কি পিছনে জ্যামটা হবে না। তো আমি তখন যেহেতু নেমে যাবো সেটা সামনের দিকে দাঁড়িয়েছিলাম, তখন পিছন থেকে তিন চারজন বললো যে আর আপনি নামেন না কেন, লেট করলে তো আমাদের লেট হয়ে যাবে। তো আমি বললাম যে আচ্ছা ভাই, এখানে তো গাড়ি একদম চলন্ত অবস্থা, এখন আমার কাঁধে ব্যাগ স্কুল থেকে যাচ্ছি, তো ভাই আপনি জানেননি কি পরিমাণ বইখানা নিতে হয় আমাদের। তো সেই ব্যাগ নিয়ে আমি যদি এখন নামি, এখন আমার অ্যাক্সিডেন্ট হলে কি আপনি আমাকে চিকিৎসার টাকা দিবেন? আপনার বাবা মারা গেলে আপনার বাবা আমাকে কি বলবেন বলেন? তাহলে আমি বলি, তো তারা বললো যে তার সমস্ত প্রেরণা নামেন নলে, খুব তারা খুব ব্যস্ত মানুষ, অনেক বেশি ব্যস্ত তারা। তো আমি করলাম যে ওখানেই তারা স্লো করলো, ওটাই তাদেরকে স্টপ বানায় নিতে মোটামুটি। তো ওখানেই সে স্লো করলো, আমি এখানেই নামলাম, তারপরে ওখান থেকে আমি চলে আসলাম। এখন এখানে এখন আমি একা কি বলবো, যা বলার তো বললামই,
সেটাই আসলে একা এর চেয়ে বেশি আর কতটুকু সম্ভব।
এখন তারা যদি আমাকে হেল্প করতো, তারা যদি আমাকে একটু বলতো যে ঠিক আছে হ্যাঁ যে ঠিকই বলছো সামনে নিয়ে থামান, তাহলে কিন্তু বাস ড্রাইভার বাধ্য হতো যে না
সামনেই নামাবো। না তুমি এই সুবিধাটা হুট করে পাবে না, এটা তোমাকে আস্তে আস্তে অর্জন করতে হবে আর কি।
হ্যাঁ, তারপরে আরেকটা ব্যাপার যেটা হচ্ছে রাস্তায় মাঝখানে গাড়ি মানে স্লো করে ঠিকানা জিজ্ঞাসা করা।
হ্যাঁ, শুধু ঠিকানা জিজ্ঞেস করা, পার্কও তো করে রাখে অনেকে রাস্তায়, যে কোনোখানে যেখানে ইচ্ছা সেখানে বাম দিকে গাড়িটা দাঁড় করে রাখিয়ে দিলাম, ওটার জন্য কত জ্যাম লাগতেছে। ড্রাইভার আশেপাশেও কোথাও নাই, ওইসব শিক্ষিত লোক ড্রাইভারকে গাড়িতে বসে থাকতে বলার পর্যন্ত ক্ষমতা রাখে না, যাদের একটা গাড়ি কেনার ক্ষমতা হয়ে গেছে কিভাবে আমি জানি না।
তো মানে যেমন ইয়ে হচ্ছে হাতিরপুল এলাকাটা, ওইখানে কিন্তু গাড়ি খুব মানে মানুষ কিন্তু রিফ্রেশমেন্টের জন্যই যায়, ঠিক আছে একটু গুরুত্বে গাড়িটা জ্বালায় আসি, এরকম অনেকেই আছে একটু হাঁটাহাঁটি করে আসি। তো সেখানে যদি রাস্তার পাশে যদি গাড়ি রাখা হয় তাহলে মানে এটা কেমন কথা হলো যে রাস্তার হাফই গাড়ি রাখা হচ্ছে, মানুষ তো ওখানেও জ্যাম হয়ে গেল,
না এখানে আসলে কি বলবো, নিয়মগুলো তো একদম শুরু থেকে ভাঙা। প্রথমত যেখানে এতগুলো গাড়ি রাখতে হবে এরকম একটা ইনস্টিটিউশন বা এরকম একটা মার্কেট বা এরকম একটা কিছু ওই এলাকায় তো খোলাই উচিত না যেখানে গাড়ি রাখার জায়গা নেই, তাই না? তো প্রথমে ওই অনুমোদনটাই দেওয়া যাবে না যে এখানে আপনি একটা স্কুল খুলতে পারবেন। আচ্ছা, তো ওখানে কি আছে তাহলে? ওখানে তো গাড়ি রাখাই যায়,
ওখানে এমনি লেক, এই জন্য রাস্তার পাশে দাঁড়ায় পানি দেখবে, এই জন্য গাড়ি এখানে নামায় থামায়, সুন্দর দিব্যে ঘোরাফেরা করতেছে, ছবি তুলতেছে, খুব ভাষাভাষি করতেছে, এমন একটি বার্থডে সেলিব্রেট করতেছে। তো মানে
ফ্যান্টাস্টিক,
কিছু বলার নেই আসলে, মানে এখানে আচ্ছা এইসব ব্যাপারে আর কি বলবো, সব কিছু
বলার আসলে আমরা মানে কি বলবো, একসাথে অনেকজন গিয়ে বললে হয়তো তারা হয়তো তৎক্ষণাৎ শুনবে, কিন্তু পরবর্তীতে দেখা যাবে আবারও সেখানেই গাড়ি দাঁড় করিয়ে রেখেছে।
অ্যাকচুয়ালি বলেও না তো, কারণ হচ্ছে সময় কাজ, সবাই কাজে কাজে ব্যস্ত, নিজে পার হতে পারলে আলহামদুলিল্লাহ।
এক্স্যাক্টলি, নিজে পার হতে পারলেই হলো, পেছনের মানুষটার কত দেরি হচ্ছে বা কোনো অ্যাম্বুলেন্স আটকে আছে কিনা তাতেও কারো বিন্দু মাত্র কিছু আসা যায় না।
এক্স্যাক্টলি, কিছু আসা যায় না। আরেকটা ব্যাপার হচ্ছে এই যে এই বাস টাস মাঝখানে স্লো করে, এই জন্য কিন্তু অনেক জ্যাম লাগে পিছনে, কিন্তু মানে হিউজ জ্যাম হয়ে যায়।
অবশ্যই অবশ্যই,
এইটার জন্য একটা মানে মানে ভাই আপনি ধরেন আপনি যেই মানে আপনি সম্পূর্ণ সারাদিন অনেক কাজ করলেন, অনেক অনেক কিছু করলেন, অনেক ব্যস্ত ছিলেন, এখন আপনি 8-9 ঘন্টা পর বাসায় যাবেন, এখন যদি আপনার 1 ঘন্টা জ্যামে বসে থাকতে হয় তাহলে আপনার কেমন লাগবে?
অবশ্যই মন মানসিকতা ভালো থাকবে না,
ভালো থাকবে না। তো এই জন্য যারা রং সাইড দিয়ে যায় মানে তারাও বিরক্ত হয়েই যায়, প্রচন্ড বিরক্ত হওয়ার পরেই তারা রং সাইড দিয়ে যায়। এখন আমি যাই না বলে যে তার মানে তাদেরকে বেশি কালা মানে তাদের কালা কালা করবো এইটার সুযোগ নাই, কারণ আমি আমার আমার দায়িত্বে যাই না, কারণ এটা আমার এমন হয়েছে ঈশ্বর মামার আমাকে বলায় ঈশ্বর বলায় যে আপনার রং সাইড দিয়ে চলে যায় কি না, আপনারা আপনি ঠিক রাস্তাতে যান, আপনার দরকার ভাড়া ভাড়া দিব
না। আমি এটা স্বীকার করছি নুজাহ যে আমরা অনেক সময় পরিস্থিতি সাথে মানে খাপ খাওয়ানোর জন্য রং সাইড দিয়ে যেতে বাধ্য হই বা চলে যাই নিজেদের একটু সময় বাঁচানোর জন্য, কিন্তু আসলে তো এটা নিয়মের মধ্যে পড়ে না, তাই না? যত যাই হয়ে যাক এটা নিয়মের মধ্যে পড়ে না,
মাঝখানে গাড়ি স্টপ বানানো তো নিয়মের মধ্যে পড়ে না, ওটা তাহলে আমরা কেন করি?
এক্স্যাক্টলি, যেখানে সেখানে স্টপ করার নিয়ম আমাদের নেই,
হ্যাঁ
যেখানে সেখানে পার্ক করার নিয়ম আমাদের নেই,
নাই। আর রাস্তা যদি হাফ শুধু ময়লা ফেলা হয়, ওটা ডাস্টবিন এমনি ময়লা স্তূপ করে ফেলা হচ্ছে, তাহলে ওইখানে মানুষ হাঁটবে কিভাবে? ওইখানে ফুটপাথ থাকলেও কোথায়? ওইখানে মানে রেলগেট এলাকাটা, রেলগেট এলাকায় কত বেশি জ্যাম, একটা মানে একটা মানে এত বেশি একটা জ্যাম জ্যামের এলাকা, সেখানে যদি এই পরিমানে ময়লা এই পরিমানে মানে কি থাকে না, এমন উপায়ে একটা বাসার ঘটনা শেয়ার করি আমি। আমি যদি কোনো কিছু গাড়ি থেকে ফেলতে চাই, মানে আমি কোনো কিছু যদি খাই গাড়িতে, আমি গাড়ি ছাড়িয়ে রেখে দিই জায়গাটা, গাড়িতেও রাখা জায়গা আছে ময়লা ওইখানে রাখি। তো আমার মানে আশেপাশে যারা থাকে গাড়িতে মানে আমার বলবো ফ্যামিলি মেম্বার তারা বলে একটা ফলো করে দেবো গাড়িতে কেমন রাখবো, আমি তো কোথায় ফেলবো, আমি তো কি জানলা খুলে ফেলো, আমি তো কি না এখানে পায়ে ফেলবো না, তাদের কোনো বিচার নেই, তারা ফেলবে এই করবে। আমি যতই মনে করি না আমি নাকি খুব শিক্ষিত হয়ে যাচ্ছি আস্তে আস্তে,
আর তারা 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 আসলে মানে অশিক্ষিতই থাকতে চাচ্ছে নাকি?
আই ডোন্ট নো, বাট আই অ্যাম দ্য কি, পরে আমাকে এরকম শুনতে হয়েছে যে ও আচ্ছা বেশি শিক্ষিত হয়ে গেছো না।
এটাই সমস্যা, পাগলের দলের মধ্যে কেউ একজন স্বাভাবিক যদি ঢোকে তাহলে সেই স্বাভাবিককেই পাগল ধরা হবে, এটাই নিয়ম, এটা নিয়ে আমাদের আগাতে হবে।
এক্স্যাক্টলি, আর হচ্ছে এই আমার বাসার পাশে কিছু জায়গা আছে, মানে বেশি জায়গা না, অল্প কিছু জায়গা আছে, এমন দেখি পাশের বিল্ডিং থেকে ময়লা মানে ডাস্টবিন জাস্ট ফুলটা করে ফেলে দেয়।
এক্স্যাক্টলি, এটা তোমার এলাকায় তোমাদের বাসায় না, এটা প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা বাসায় হচ্ছে, কিন্তু এখন কেউ স্বীকার করবে না যে এই জিনিসটা তারা করে, জানালা দিয়ে যা ইচ্ছা তাই ফেলে দেওয়ার অভ্যাসটা অনেক আগে থেকে চলে আসছে।
একটা যাইছে তাই, যেমন যদি কিছু ফেলতো, যদি অল্প কিছু ফেলতো মানতাম, ডাস্টবিনটা উল্টা করে ফেলে দিল
না, অল্প কিছু ফেললে তুমি মেনে নিয়েছিলে বলেই আজকে এই অবস্থা, সরি এতটুকু মানা যাবে না।
এখন এটা আমি আমি নিজে ফেলি না, আমি এখন অন্যদিকে কি করতে পারি, একজন এরকম যে বলবে, একটা মহিলার তর্ক করছে, সে বলছে আমার বাসার থেকে আমি মনে হলো আপনার
কার রাস্তায় ফেলেছেন জিজ্ঞেস করো নাই, আপনার আব্বার রাস্তা, কত করে কাঠা কিনেছেন, আমি একটু বলতাম আমার আব্বাকে কিনতে, কাঠা কত জিজ্ঞেস করো নাই, সাথে সাথে জিজ্ঞেস করবা কাঠা কত, আমি তো জিজ্ঞেস করি রাস্তায় যদি দেখি উল্টা পাল্টা জায়গায় গাড়ি দাঁড় করিয়ে নামাচ্ছে লোকজন ঘন্টার পর ঘন্টা, কোনো এক মহিলা 10টা ব্যাগ নিয়ে গাড়ি থেকে নামছে রাস্তার মাঝখানে, আমি যে জিজ্ঞেস করি আপু কাঠা কত, কত করে কাঠা কিনেছেন, তখন বলে কিসের কাঠা, আমি বলি রাস্তার কাঠা, যেহেতু মাঝখানে দাঁড় করিয়ে রেখেছেন আমাদের এতজনকে পিছনে দাঁড় করিয়ে, নিশ্চয়ই আপনার আব্বার কেনা, এছাড়া তো আর কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না, তাই না? যাই হোক, থ্যাংক ইউ সো মাচ নুজাত। আরো একটা কল আছে নিয়ে তারপরে আমরা বিরতিতে যাব। ও লাইনটা কেটে গেছে, আমি সরি। হ্যালো, হ্যাঁ আপনার নামটা? ওকে, নাম বলতে হবে না, কোনো সমস্যা নেই, বলুন কি বলতে চান।
বাংলাদেশ সরকারের একটা নিয়ম ছিল যে ওপেনলি স্মোকিং করা যাবে না।
আচ্ছা,
আর করলে 50 or 100 টাকা জরিমানা ছিল। আচ্ছা, ওটা কি আছে এখনো?
না, এই নিয়মটা বোধ হয় এখন আর কার্যকর নেই যতটুকু আমি জানি।
এটা না খুব করছে মানুষ,
এটা আসলে এটা আপনি যেটা বলেছেন খুব সত্য একটা কথা বলেছেন, এই জিনিসটা আমাদেরকে মেনটেন করা উচিত। তবে এটা এভাবেও বলা আছে যে আপনি যদি কোনো সিগারেট বা ধূমপানের দোকানের আশেপাশে থাকেন সেই ক্ষেত্রে সেটা প্রযোজ্য, কিন্তু পাবলিক প্লেসে যেখানে অনেকজন দাঁড়িয়ে আছে বা অনেকজন অপেক্ষা করছে বা যেখানে একটা লাইন মেনটেন করতে হচ্ছে আপনাকে কিংবা রাস্তা পার করছেন অনেকজন একসাথে দাঁড়িয়ে আছে, এরকম প্লেসে আপনি কখনোই এটা করতে পারেন না। এটা আপনার মানসিক চিন্তা ভাবনা, এটার জন্য রুলের প্রয়োজন নেই। স্মোকিং জোন কিন্তু ওভাবে নেই, স্মোকিং জোন ওভাবে নেই, কিন্তু এটা নিষিদ্ধ করা আছে। এই নিয়মটা এখনো কার্যকর কিনা আমি জানি না, তবে হ্যাঁ এটা নিয়ম হয়েছিল যে ওপেনলি স্মোকিং করলে ৫০ টাকা জরিমানা হবে, এ ধরনের একটা নিয়ম হয়েছিল। এই নিয়মটা এখনো কন্টিনিউ করছে কিনা এটা অবশ্য আমরা জানি না, দুঃখিত। সরি, হ্যালো 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 হ্যালো, আমরা আরেকটা কল নিচ্ছি। হ্যালো,
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম, হ্যাঁ ভাইয়া, নামটা বলেন।
ভাইয়া আব্দুল সামাদ শেখ বলছিলাম, বলমারি ফরিদপুর থেকে। আমার একটা প্রশ্ন রয়েছে ভাইয়া।
জি জি জি, করেন।
কাইন্ডলি একটা বিষয় হলো প্রশ্ন করতে চেয়েছিলাম, না দাঁড় করে পারতেছি না।
জি,
যেমন আমরা দোকানে ভাজাপোড়া খেয়ে থাকি না?
জি জি জি,
ভাজাপোড়া খেয়ে থাকি। আর খাওয়ার পূর্বে আমরা অনেকেই দেখি, দেখা যায় যে ওই ফ্রিফায়ারের কাগজে আমাদেরকে খাদ্য খাবার দেওয়া হয়।
কি দেওয়া হয় সরি ভাইয়া?
মানে যে পেঁয়াজি হোক, সিঙ্গারা হোক, যেটাই হোক না কেন,
জি জি জি,
এই খাবারটা মূলত দেখা যায় যে ফ্রিফায়ারে দেওয়া হয়।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
ওই ফ্রিফায়ারটা কিন্তু মূলত তৈরি হয়, আপনার লেখাগুলা থাকে পুরোটাই কার্বন।
জি,
কার্বন অথবা ছাই দিয়ে ওটা তৈরি হয়। ওই কার্বনটা মনে করেন যখন আমাদেরকে খাবারটা ফ্রিফায়ারে দেওয়া হয়, দেওয়া হলে ওই কার্বনটা মূলত কাগজে থাকে না, থাকে নাকি ভাইয়া?
না না না, তা থাকে না।
তখন ওই কার্বনটা মূলত পেটের মধ্যে চলে যায়।
এক্স্যাক্টলি,
চলে যাওয়ার পূর্বে কিন্তু আমাদের অনেক রোগ বালাই সৃষ্টি হয়।
অবশ্যই অবশ্যই,
এই ক্ষেত্রে আপনি কি বলতে চান?
এই ক্ষেত্রে ভাইয়া আমি একটা জিনিসই বলবো, যে আমরা যারা মানে যারা বিক্রি করে এই ধরনের জিনিসপত্র, পেপার ইউজ করে, তাদের উচিত না এটাতে করা। কিন্তু তাদের যেহেতু খরচ বেড়ে যাবে, পেপারগুলো যেহেতু তারা ফ্রিতে পেয়ে যাচ্ছে, ওই জন্য তারা এটাকে ব্যবহার করছে, আলাদাভাবে তারা নতুন কাগজের ব্যবস্থা করছে না। এটা আমাদেরকে সচেতন হতে হবে। আমরা যদি বলি যে আমরা কখনোই কাগজে এটা খাবার নিতে পারবো না, আপনি আমাকে একটা ফ্রিজে দেন বা অন্য কোনো কাগজে দেন যেখানে লেখা নেই, তখন এটা আস্তে আস্তে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে।
আমাদের আমরা খাদ্য খাবার খাই, ফ্রিফায়ারটা তো ধোয়া হয় না? মানে আমরা যে ফ্রিফায়ারটা খাদ্য খাবার খাই, বাইরের যেগুলা তেলের জিনিস খাওয়া করি, আসলে ওগুলা তো ধুতে ধুলে তো থাকে না ফ্রিফার,
হয়তো বা থাকে না ভাইয়া। তবে এটা আমি একটা আপনাকে একটা কথা বলি, এটা নিয়ম কানুনের ভাঙার মধ্যে পড়ছে না ভাইয়া, এটা সম্পূর্ণই একটা হাইজেনের ব্যাপার, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার, যেটা আমাদের আজকে টপিক না রে ভাইয়া।
না টপিক না, ঠিক আছে ভাইয়া, কিন্তু আর একটা বিষয় বলি, যে সেটা হচ্ছে যে আমরা আমাদের গ্রামাঞ্চলে দেখি, গ্রামাঞ্চলের মধ্যে দেখা যায় যে মায়েরা থালি বাসন দেখা যাচ্ছে ধুয়ালে, কিন্তু আপনার পুষ্কণির থেকে, পুষ্কণির থেকে কিন্তু গ্রামাঞ্চলে এই আপনার এইগুলা ধুয়ে আনে।
জি জি জি,
কিন্তু পরবর্তীতে ওই বিভিন্ন প্রকার ময়লা আবর্জনা ওই পুষ্কণিতে থাকে।
অবশ্যই অবশ্যই ভাইয়া, আপনি না আপনি সম্পূর্ণ একটা অন্য বিষয়ে চলে যাচ্ছেন, আমরা আপনার সাথে পরে কোনো একদিন কথা বলবো এই বিষয়ে, এটা কিন্তু আজকের বিষয় না, আজকে নিয়ম ভাঙার ব্যাপার ভাইয়া, তো আমরা এই নিয়ে কথা বলবো না। ওকে, আরো একটা কল আছে আমাদের কাছে, নেওয়ার চেষ্টা করছি। হ্যালো হ্যালো, লাইন কেটে যাচ্ছে, আই এম সো সরি অ্যাবাউট দিস। আরো একটা কল নিচ্ছি। হ্যালো,
আসসালামু আলাইকুম।
জি শুনতে পাচ্ছি ভাইয়া, এবার আপনার নামটা বলুন।
আমার নাম মিরাজ, কেমন আছেন?
আচ্ছা, এই তো ভাই ভালো আছি, আপনি ভালো আছেন, বলুন আপনার কথাটা।
জি ভালো আছি। আমি বলতে চাইছি, আপনারা যেহেতু নিয়ম ভাঙার কথা, তো আমি এখানে একটা নিয়ম রক্ষার কথা বলতেছি আপনার
বলুন।
আমি 2015 সালে চট্টগ্রামে শিপিং একটা চাকরি নিলাম।
জি,
তো ওইখানে কর্ণপুরীতে আমি থাকতাম, কর্ণপুরী নদীতে।
আচ্ছা,
হ্যাঁ, ওইখানে আপনার যে আমি শিপটা থাকতাম, ওই শিপটাতে প্রথম যে একদিন থাকার পরে আমাকে একজন বলল যে ভুলও যেন নদীতে ময়লা না ফেলি।
আচ্ছা,
আমি বললাম যে কেন, তো বললো যে এটাতে যদি ময়লা ফেলানো হয় তাহলে কোস্টগার্ড দেখলে আপনার জরিমানা করবে।
আমি
বললাম ঠিক আছে, তো এটা দেখে আমার ভালো লাগলো, তো এখনো ওইটা চালু শুনে এসেছে কিনা সেটা আমি জানি না, যদি চালু থাকে তাহলে অবশ্যই ভালো।
আচ্ছা,
আরেকটা হইতেছে আমি
বলুন, কোন অসুবিধা নেই, উনি মনে হয় একটু সিক ফিল করছেন, উই আর সরি অ্যাবাউট দ্যাট। আমরা পরবর্তী কলটা নিচ্ছি। হ্যালো,
হ্যালো,
জি শুনতে পাচ্ছি, বলুন।
আমি ফার্মে থেকে বলছিলাম।
জি,
আমি নিয়ম ভাঙার ব্যাপারে কিছু বলেন। আমি আসলে বলতে চাচ্ছিলাম যে রাস্তার ব্যাপারটা, রাস্তার নিয়ম কানুন গুলো নিয়ে।
ভাইয়া,
আমরা কিছুদিন আগে যে আলোচিত সড়ক নিরাপদ সড়কে
বলুন,
নিরাপদ সড়কের আন্দোলনে কিন্তু আমরা দেখেছিলাম যে স্টুডেন্টরা খুব সুন্দর করে
রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলবো না। আপনার যদি পাবলিক নিয়ে কিছু বলার থাকে সেটা বলুন।
হ্যাঁ, এক্স্যাক্টলি। বাট ভাইয়া দেখেন, স্টুডেন্টরা তখন কিন্তু খুব সুন্দর করে আইনগুলো পালন করলো। এরপরেই কিন্তু আমি আমার এখানে আমার এলাকাতে ফার্ম গেটে আমি দেখি যে স্কুল কলেজের স্টার্টিং টাইমে বা এন্ডিং টাইমে দেখা যায় যে ওভারব্রিজ কিন্তু এখানে তিনটা আছে, তারপরেও কিন্তু রাস্তা দিয়ে ইউনিফর্ম পরা, সাদা ইউনিফর্ম বা কালারফুল এক কালার ইউনিফর্ম পরে দলের স্টুডেন্ট রোড ক্রস করে নিচ দিয়ে।
অ্যাবসলিউটলি, আমি নিজেও এই দৃশ্য দেখেছি।
এই স্টুডেন্টরা কিন্তু রাস্তার নিয়ম গুলো নিয়ে কত আন্দোলন করলো। এই শিক্ষাটা কোথেকে আসে জানেন ভাইয়া? আই থিঙ্ক যে ফ্যামিলিতে আমি যখন বাবার হাত ধরে স্কুলে সকালবেলা আসতাম ছোটবেলায়, তখন আমার বাবা ছিল যে বাবা হচ্ছে না, আমি উদাহরণ হিসেবে বলছি, যে কারোর ব্যাপারেই হতে পারে, যে বাবারা করে কি যে আমি তো আছি সাথে, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, ভয় পেও না, ওভারব্রিজ লাগবে না, আমি রাস্তা দিয়েই তোমাকে নিয়ে যাচ্ছি, নিরাপদে থাকবা, বাবা আমাকে সাহসটা দিয়ে দেয়।
আচ্ছা, আপনি তাই বলতে চাচ্ছেন যে এটা পারিবারিক ভাবে আমাদের মধ্যে নিয়ম ভাঙার ব্যাপারটা আসে।
এক্স্যাক্টলি, না হলে আমরা দেখছি বড়রা নিয়ম ভাঙছে, সেটাতে আমরা দেখছি যে বড়রা করছে ঠিক আছে, ছোটরা যখন রাস্তায় নামছে খুব ভালো রুল পালন করছে, কিন্তু এই স্টুডেন্টরাই তো পরবর্তীতে নাগরিক হয়ে গিয়ে নিয়ম ভাঙে।
এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, খুব সত্য একটা কথা বলেছেন, খুব লজ্জাজনক কিন্তু সত্য, অনেক সত্য। আমরা যারা এই জেনারেশনের আছি, যারা আমরা দেখতে পাচ্ছি যে আরো ছোট একটা জেনারেশন এই জিনিসগুলো বুঝতে পারে, বুঝতে পেরেও তারা নিজেরাই যখন ব্যাপারটাকে ভঙ্গ করে, তখন কিন্তু এর চেয়ে বেশি লজ্জাজনক আর কিছু থাকে না। ওয়েল, আমি আশা করবো যে আপনি আপনার আশেপাশের বন্ধু বান্ধব, আপনার আশেপাশে যে স্টুডেন্টরা আছে, তাদেরকে অ্যাটলিস্ট এতটুকু সতর্ক করবেন যে তারা যাতে নিজের নিয়মটা না ভাঙে আর কি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর কলিং। ওকে, সো আমরা মাত্র শুনলাম যে এই নিয়ম জিনিসটা কত রকম ভাবে ভেঙে চলেছি আমরাই। আপাতত একটা ছোট্ট ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পরে আবারও ফেরত আসবো। শুনতে থাকুন এবিসি রেডিও FM 90.2। ফেরত এসে আবারও কিছু কল নিব, সো বুঝতেই পারছেন কি কথা হবে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
ওয়েলকাম ব্যাক ওয়ান মোর টাইম টু যাহা বলিব সত্য বলিব। এখনো আছে আপনাদের সাথে, আরো দশটা মিনিট সময় আছে আমাদের কাছে, তাই আরেকটা কল নেওয়া যায়। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম সালাম, আপনার নামটা? আচ্ছা ঠিক আছে, নাম বলতে হবে না, কি বলতে চান বলুন। জি প্লিজ বলেন।
আমরা তো সচরাচর যে স্কুলের সামনে কলেজের সামনে দিয়ে তো যাওয়া আসা করার সময় রিক্সাটা অথবা গাড়ি টাড়ি সবকিছুই একটু স্লো ভাবে চালানো উচিত, তাই না?
জি অবশ্যই।
হ্যাঁ সেটাই, আমারও এরকম একটা ঘটনা আছে যে স্কুলের সামনে দিয়ে অনেক দ্রুত রিক্সা নিয়ে যাওয়ার সময় একেবারে রিক্সা উল্টে পড়ে গেছিলাম।
মাই গড,
কিন্তু রিক্সাওয়ালাকে অনেকবার বলা হয়েছে যে আস্তে আস্তে চালানোর জন্য, কিন্তু আস্তে আস্তে চালায় না, অনেক দ্রুত চালাইছে, আর আমি পুরো উল্টে পড়ে আমার মা এবং আমি দুজনই ব্যথা পেয়েছিলাম, এবং সেই ব্যথা নিয়ে আমার আম্মা অনেক দিন ভুগছিলাম।
আচ্ছা, সো এটা আপনার কি মনে হয় এই নিয়মটা মেইনটেইন করা উচিত যে স্কুল কলেজের আশেপাশে বা অতিরিক্ত জোরে গাড়ি চালানো এটা আমাদের উচিত না?
জি।
ওকে, ইট ইজ আ ভেরি গুড ইনফরমেশন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর কলিং। ওকে, তো এটা একটা অনেক বড় কথা বলেছে। আমরা অনেক সময় এই জিনিসটা খেয়াল করি যে অনেক ড্রাইভার, সে মানে ড্রাইভার বলতে যেই ড্রাইভ করে তাকেই ড্রাইভার বলা হয়। গাড়িটা আপনার নিজেরও হতে পারে, আপনি হয়তো ড্রাইভার দিয়ে চালাচ্ছেন তাও হতে পারে, প্রফেশনাল কাউকে দিয়ে চালাচ্ছেন তাও হতে পারে, কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে অনেককেই দেখা যায় যে সে তার ধারণা যে সে অনেক ভালো ড্রাইভিং পারে, সে এই জন্য একটা গলির ভেতর থেকে ধুমধাম করে হর্ন বাজাতে বাজাতে চলে যাচ্ছে, তাকে ঠেকানোর কেউ নেই, এই টাইপের একটা চিন্তা ভাবনা করে। অনেক ছেলে পেলে আছে খুব পার্ট নেয়, আমি গাড়ি চালাইতে পারি, ভ্যাঁ ভু করে গাড়ি চালায় চলে যাচ্ছে বিভিন্ন রকম শব্দ করে, আর খুব স্পিড থাকে তাদের, এমন একটা ভাব যে আই ক্যান কন্ট্রোল এনিথিং। ওয়েল, তাদের সবাইকে বলতে চাই যে আপনি হয়তো খুব ভালো একজন ড্রাইভার, আপনি অসাধারণ গাড়ি চালান, স্পিডের উপরে আপনার ফ্যান্টাস্টিক কন্ট্রোল, গাড়ির গিয়ারকে আপনি গাড়ির চেয়ে বেশি চেনেন, সবকিছু ঠিক আছে, কিন্তু আপনার মাথা এত মোটা যে আপনি এতটুকু বোঝেন না যে আপনার আশেপাশে কম এক্সপিরিয়েন্সড, কম অভিজ্ঞতা সহ বাজে একজন ড্রাইভার থাকতে পারে, যে আপনার এ ধরনের চালানো দেখে মানসিকভাবে উল্টাপাল্টা ফিল করতে পারে এবং সেও উল্টাপাল্টা ভাবে চালিয়ে ফেলতে পারে হয়তো নার্ভাসনেস থেকে। ততটুকু বোঝার ক্ষমতা আপনার যতদিন না হয় আপনি একজন ভালো ড্রাইভার হতেই পারেন না। আপনি ফালতু টাইপের একজন ড্রাইভার যে সবাইকে দেখাতে পছন্দ করেন যে আমি খুব ভালো ড্রাইভ করি, আমি খুব জোরে চালাতে পারি, এটার মধ্যে এমন বড় কিছু নাই ভাই, এটা খুবই বোগাস একটা ব্যাপার। যাই হোক, আরো একটা কল আছে আমাদের সাথে। হ্যালো, হ্যালো,
হ্যালো,
জি, নামটা?
জি ভাই, মিরাজ কল করছিলাম।
হ্যাঁ হ্যাঁ মিরাজ বলেন।
জি, আর আমি একটু বলতে চাইছিলাম যে আমি শ্রীপুরে থাকি, জিরেন্দ্রে আমার কর্মস্থল, প্রতিদিন গাড়িতে যাতায়াত করতে হয়।
জি,
সেইখানে আপনার চক্রবর্তী একটা জায়গা আসছে মাঝখানে পড়ে, ওইখানে আপনার মেন রোডের মহাসড়কের পাশে দেখা যাইতেছে যে অনেক দূর যাবত ময়লা আবর্জনা ফেলানো হইতেছে, আর অতিরিক্ত ময়লা আবর্জনার কারণে বৃষ্টির দুর্গন্ধ ছড়ায়, এতে কিন্তু আমাদের যাতায়াত করতে অনেক সমস্যা হয়, আমার মানে সবারই সমস্যা হয়।
আচ্ছা, কোন রাস্তাটার কথা বললেন আরেকবার একটু ক্লিয়ারলি বলবেন?
জি, জিরা নিয়ে আপনার নবীনগর বাইপেল ময়মনসিংহ রোড আর কি, ওই সড়কের তো অবশ্যই ব্যস্ততম একটা সড়ক, আপনি জানেন।
অবশ্যই তাই, এবং ওখানে কি মানে রেগুলার ময়লা কারা ফেলছে অ্যাকচুয়ালি?
হ্যাঁ, মনে হইতেছে যে আপনার হয়তো বা সিটি কর্পোরেশন থেকে ফেলানো হইতেছে বা পৌরসভা থেকে, ওইখানে ওনারাই ফেলাইতেছে, যেহেতু অনেক ময়লাই ফেলাইতেছে তো ওনারা ফেলতেছে। তো যদি ওটা কোন নির্দিষ্ট স্থানে থাকে তাহলে আমার মনে হয় যে এটা এখান থেকে সরিয়ে অন্য কোথাও নেওয়া উচিত, যেহেতু মহাসড়কের পাশে।
এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, হয়তো বা অন্য কোথাও নেওয়া উচিত, এবং এই ব্যাপারে আমাদেরও সচেতন হওয়া উচিত যে আশেপাশে রাস্তা যেহেতু আছে আমি একেবারে রাস্তার উপরে ময়লা ফেলে না দিই, যত মানুষই ফেলে রাখুক না কেন, তাই না?
যেহেতু এটা মহাসড়ক তো আমাদের কিন্তু মহাসড়কে তিন চাকা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা, তাই না?
অবশ্যই।
আর সচরাচর এই জিনিসটা দেখা যাচ্ছে যে আপনার নবীনগর, সাভার, বাইপেল, তারপর শ্রীপুর, জিরা নিয়ে চান্দা পর্যন্ত, আমি যতটুকু যাতায়াত করি চান্দা পর্যন্ত একেবারেই দেখা যায় তিন চাকার সচরাচর গাড়ি চলাচল করতেছে।
আপনি কি ওই কোন তিন চাকার যানকে কি আপনি চলতে দেখেছেন একা একা, ড্রাইভার সহ, ড্রাইভার ছাড়া আর কেউ নেই, নাকি প্রত্যেকটাতেই মানুষকে দেখেছেন?
অবশ্যই যাত্রী আছে,
এখানে হচ্ছে সমস্যা ভাইয়া।
অবশ্যই আমাদের সমস্যা,
ওইখানে ব্যবসা না হলে কিন্তু তারা উঠতো না, তারা কিন্তু চালাইতো না।
হ্যাঁ সেটা তো অবশ্যই, এটা তো আমাদেরই সমস্যা, এটা আসলে চালকদের তো একা দোষ দেওয়া লাভ নেই, কারণ আমাদের অবশ্যই সমস্যা আছে, আমাদের সমাধান করতে হবে। হ্যাঁ, আজকে হ্যাঁ দুপুরবেলা আমি যাতায়াত করার সময় জিনিসটা আমার চোখে পড়ছে, প্রায় অল্পের জন্য একটা ভ্যান অ্যাক্সিডেন্ট হইতো, সেটা আল্লাহ রক্ষা করছে অবশ্য, আমাদের ড্রাইভার একটা বালের ট্রাককে ওভারটেক করতেছিল, এমন টাইমে আপনার অপর মানে এই সাইড দিয়েই যে অপর দিক থেকে একটা ভ্যান আসছে,
তিন চাকার,
হ্যাঁ তিন চাকার, প্রায় অল্পের জন্য ভ্যানটা বাইচা গেছে, আর সাথে সাথেই মানে বাসের সবাই ড্রাইভারকে একটু বকা দিচ্ছিল যে এইভাবে গাড়ি কেন
চালাইতেছে, ওভারটেক কেন করতে গেলে তুমি।
জি জি,
তোমার সামনে তো একটা ভ্যান থাকতেই পারে তিন চাকার, এরকম একটা ব্যাপার। গ্রেট, আসলে অনিয়মগুলো এখন অনেক ক্ষেত্রে নিয়ম হয়ে গেছে আমাদের, বুঝলেন?
আরেকটা কথা হচ্ছে যে আপনার কিছুক্ষণ আগে অনেকেই এটা নিয়ে কথা বলছিল যে আসলে হ্যাঁ মহিলা, শিশু এবং প্রতিবন্ধীদের জন্য ছয়টা আসন থাকে।
হ্যাঁ হ্যাঁ,
এখানে দেখি আমি প্রতিদিন যাতায়াত করে হয়তো সবসময় দেখি যে হয়তো বা একজন দুজন মহিলা থাকে আর সবাই কিন্তু পুরুষ, এখানে কোনো প্রতিবন্ধী নেই, শিশু নেই বা মহিলাও নেই, এখানে আমাদের অবশ্যই সচেতন হওয়া উচিত।
এবং আমরা সচেতন শুধু কিভাবে হওয়া উচিত, আমরা কি তাদেরকে আপনি যখন দেখেছেন এটা আপনি কিছু বলেছেন ওই লোকগুলোকে?
হ্যাঁ অবশ্যই, মাঝে মাঝে বলে যে ভাইয়া দেখেন এটা,
মাঝে মাঝে না ভাই, আমাদের সবসময় বলতে হবে যে উঠেন ভাই, উঠেন এখান থেকে, উঠেন এটা মহিলা সিট, উঠেন, জাস্ট এভাবে আমাদেরকে বলতে হবে।
হ্যাঁ, আবার যখন আমাদের আমি নিজে দেখি যখন কোন একটা মহিলা বা বৃদ্ধ দাঁড়িয়ে থাকে তখন আমি বুঝে থাকি অবশ্যই আমি উঠে তাদেরকে সিট দিই।
এটা ভাইয়া সম্পূর্ণ আপনার মানসিক উদারতা, এটা আসলে আমরা কাউকে নিয়ম বলে শিখিয়ে দিতে পারবো না
আমাদের। হ্যাঁ সেটা আমার না, আমি মনে করি যে সবারই এরকম উদারতা থাকা উচিত।
এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ মিরাজ ভাই, থ্যাংক ইউ। ওকে, আরো একটা কল নিচ্ছি আমরা, প্রবাবলি দ্য লাস্ট কল। হ্যালো, ওয়ালাইকুম সালাম, আপনার নামটা?
রামপুরা থেকে খালটা বলছিলাম।
জি বলেন, কি বলতে চাচ্ছিলেন?
আসলে অনেক শুনলাম,
সামাজিক ভাবে তো এটা থাকবেই যে বাচ্চাদের ছোটবেলা থেকে শিক্ষা
দিয়ে
কিভাবে, তো আমরা এটা করে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় যে এগুলো মুখোমুখি যে সমস্যার সম্মুখীন হই সেগুলো যাদের কর্তৃপক্ষের হাতে থাকে সেগুলোতে আমরা কিছু বলতে পারি। যেমন যে কতদিন আগে যে সড়ক দুর্ঘটনা হলো, তো ওটাতে আমাদের বনশ্রীর যে আইডিয়াল স্কুলটা সামনের গেটটা যে এত রিস্কি, ওখানে বড় বড় ম্যানহোল গুলো খোলা আছে, তো গেটটা সহজে খুলে না, আমাদের ডিস্ট্রিক্টের বাচ্চারা যারা যায় ওখানে অনেক বাচ্চা দাঁড়িয়ে থাকে। তা আমরা একসময় গার্জিয়ানরা মিলে প্রিন্সিপাল স্যারের কাছে গেলাম যে স্যার এইভাবে যদি হয়, এখন যদি একটা দুর্ঘটনা ওরকম হয় তো 50 জন স্পট ডেড হয়ে যাবে, তাহলে ড্রাইভার তো আপনারা নেবেন না। সেক্ষেত্রে আমাদের কি করা উচিত, পিছনের গেটটা যদি আমাদের পুরো খুলে দেওয়া হয়, এক লাইনে মেয়েরা বেরিয়ে গেল, আর মেয়েরা যখন বেরিয়ে যাচ্ছে তখন তো আমাদের ছেলেরা ঢুকছে না অলরেডি, কিন্তু মেয়েরা দুই চারটে মেয়েরা থাকে, তা লাইন ধরে যদি ওখানে ঢুকিয়ে দেওয়া হয় তো সমস্যা হয় না। স্যার তো মানে সামনের উপর নাগরে বলে না এটা সম্ভব না, কখনো অনেক রকম দুর্ঘটনা হয়, দুর্ঘটনা বাইরে ছেলে মেয়েরা ঘটায়, ভিতরে এটুখানি 2-4-10 মিনিটের জন্য কি সবকিছু ঘটে যাবে, এটা আমি সরাসরি স্যারকে বললাম। তা বলছে যে স্যার, আমি বললাম যে স্যার তাহলে আমরা কি এরকম ঝুঁকির ভিতরে থাকবো বাচ্চাদের নিয়ে, তো সেই ক্ষেত্রে স্যার বলল যে ঠিক আছে আমি এখন থেকে আরো 20 মিনিট আগে গেটটা খুলে দিতে বলবো। ঠিক আছে আমরা চলে আসলাম, কিন্তু উনি কথাটা আমাদের বললো ওই পর্যন্ত, এটা কিন্তু কার্যকরী
বাস্তবায়ন হয়নি,
না না বাস্তবায়ন হয়নি। তা সেসব ক্ষেত্রে আসলে ভাই আমাদের কিছু করণীয় থাকে,
এসব ক্ষেত্রে আসলে আমাদের কিছু করণীয় থাকে না যদি নাকি আমরা ঐক্যবদ্ধ হতে পারি। যদি ঐক্যবদ্ধ হওয়ার কোন উপায় থাকতো তাহলে আপনারা যদি মানে একটা স্কুলে যদি 200 গার্জিয়ান একসাথে 200 জন স্টুডেন্টকে সেই স্কুল থেকে টিসি দিয়ে নিয়ে যায় অন্য স্কুলে, তখন কিন্তু তাদের টনক নড়তে বাধ্য, কিন্তু আপনি কখনো ওই 200 জনকে একসাথে করতেই পারবেন না।
জি জি জি। আবার আর একটা জিনিসও হইতে পারে যে আমরা কেউ সামনের গেট দিয়ে আসবো না, আমরা সবাই একসাথে পিছনের গেট দিয়ে যাবো,
রাইট, এটাও কিন্তু ঐক্যবদ্ধতার ব্যাপার,
কিন্তু আসলে হয় না ঐক্যবদ্ধতাই আসলে আমাদের ভিতরে নাই।
যখন আপনারা সবাই মিলে পেছনের গেট দিয়ে যাওয়ার চেষ্টা করবেন তখন দেখবেন যে 2-4 জন এমন বেরিয়েছে যারা সুবিধা মতন সামনের গেট দিয়ে চলে যাচ্ছে তাড়াতাড়ি ঢোকার জন্য, ওইগুলা হচ্ছে কালপ্রিট, ওইগুলা হচ্ছে খারাপ, ওইগুলাই হচ্ছে আমাদের পুরো সিস্টেমটাকে নষ্ট করে রেখে দেয়। আসলে কিছু করার থাকে না এখানে, আপনি একদম ঠিক বলেছেন।
আমরা তো বাচ্চাদের, আমার বড় ছেলে যখন জাহাঙ্গীরনগর পরীক্ষা দিতে গেছে আমাকে এসে একটা ঘটনা বলছে যে আম্মু আমি বাদাম খেয়েছি পরীক্ষা দিয়ে, বাদাম খেয়ে বাদামের খোসা গুলো প্যাকেটে ভরে রাখছি, তো হাতে রেখে দিচ্ছি, হাতে রেখে দিয়ে পরে ঘুরে এসে ডাস্টবিনে ওখানে ফেললাম, তো অনেকক্ষণ দাঁড়াই দুটো ছেলে নাকি তাকে ফলো করছে। বড় ছেলেরা বড় ভাইয়েরা জিজ্ঞাসা করছে ভাইয়া তুমি কি পরীক্ষা দিতে আসছো, তা বলছি যে আমরা তো অনেকক্ষণ ধরে দাঁড়াই তোমাকে দেখছি, তো বলছে আম্মু আমি তো ভয় পেয়ে গেছি, তা বলছে কেন ভাইয়া, ও মানে ভয়ে ভয়ে বলছে কেন ভাইয়া, তো বলছি যে তুমি যে বাদাম খেলে, বাদাম খেয়ে খোসা গুলো সুন্দর প্যাকেটে ফেললে, ওইটা হাতে ধরে রাখলে, তারপরে সামনে যেয়ে তুমি ডাস্টবিনে ফেললে, তো বলছে ভাইয়া এসব ময়লা হবে তো এই জন্য আমি ফেলি নাই। তো বলছে থ্যাংকস তোমাকে। তো সবাই আসলে আমরা অনেকেই চেষ্টা করি ফ্যামিলি থেকে এগুলো শিক্ষা দেওয়ার জন্য, হ্যাঁ অনেকে করে, ওই তো একটা মেয়ে বললো উপহাস করছে তার ব্যাগে ময়লা গুলো দিয়ে দিয়েছে, তা এই কারণে অনেক অনেকে আবার পিছায় যায়, কিন্তু পিছায় না যে এইগুলো যদি অনবরত করতেই থাকে তো ওই মেয়েটার মতো ওরকম কোচিং সূত্র যেমন এখন এগুলা করে
আস্তে আস্তে হয়, আস্তে আস্তে হবে, আমাদের কি শুরু করতে হবে এই বদলটা, আমাদের কি হতে হবে, মানুষ তাচ্ছিল্য করুক, তুচ্ছ করুক, বকা দিক, তারপরে
হ্যাঁ হ্যাঁ এটা কানে নিয়ে যাবে না, এভাবে যদি কেউ মানে শুরু হয় যে ওটা দেখে আমি করি, এইভাবে যদি দলগত ভাবে হয়ে করা যায় তাহলে জিনিসগুলো হয়তো আমাদের
হবে, এক সময় হবে। থ্যাংক ইউ সো মাচ আপনাকে ফোন করার জন্য, আমাদের কাছে আজকে আর সময় বেঁচে নেই, উই আর সো সরি,
অনেক চেষ্টা করে অনেকদিন পরে আসছে লাইন পাইলাম,
ওকে থ্যাংক ইউ সো মাচ এন্ড সো সরি, অলরাইট,
আসসালামু আলাইকুম।
ওকে দেন, আমাদের কথা শেষ হয়ে গেল আজকের মতন, আজকের মতন এখানেই শেষ করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, সবসময় শুনতে থাকবেন এবিসির রেডিও এফএম 89.2। আগামী রবিবার আরো এমন কোন একটা কিছু নিয়েই কথা হবে, হয়তো আরো বেশি লজ্জা পাবেন তখন আপনি ফোন করে বলতে যে আপনি কি কি করেন। স্টে টিউনড উইথ 89.2 এফএম, দিস ইজ রেহান রাসুল সাইনিং অফ ফ্রম জেবিএসবি এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.কম।